This track was downloaded from FusionBD.com.
স্বাগত সব বন্ধুকে এবিসি রেডিও FM 89.2 এবং এবিসি রেডিও BD.FM এ ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার বন্ধুরা, সেই সঙ্গে শুনছে চট্টগ্রাম এবং চট্টগ্রাম এলাকার পার্শ্ববর্তী বন্ধুরা সবাই পরীক্ষামূলক সম্প্রচার। আর খুব শীঘ্রই আমরা কক্সবাজারে শুনতে পারবো এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি এবিসি রেডিও শোনার ঠিকানা হচ্ছে এবিসি রেডিও BD.FM। আর সব জল্পনা কল্পনা আলোচনার পালা শেষ করে আজ 15 এপ্রিল ঠিক রাত 11:18 পর্দা উঠছে নতুন আয়োজন কুয়াশার। বন্ধুরা তো জানেন কুয়াশার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মিস্ট, আরেকটি শব্দ আছে ইংরেজি অভিধানে সেটা হচ্ছে মিস্টারি, যার অর্থ রহস্য। কোন সম্পর্ক কি ধরতে পারছেন শ্রোতা বন্ধুরা? আমাদের নতুন এই আয়োজন কুয়াশায় থাকছে রহস্যে রোমাঞ্চে ভরা টানটান উত্তেজনা সব গল্প, আর সেই গল্প আমরা শুনব কথা বন্ধু শারমিনার মুখ থেকে। সেই সঙ্গে পুরো আয়োজন জুড়ে আপনাদের কথা শুনতে বন্ধু প্রতীত থাকছেই রাত 2 পর্যন্ত কুয়াশায়। আর রহস্যের কুয়াশার আড়ালে কি আছে দেখতে চাইলে ভেদ করতে হবে কুয়াশা, এগিয়ে যেতে হবে সামনে, তবেই না একসময় দেখা মিলবে রহস্যের সমাধানের। চলুন শুরু করি আজকের কুয়াশা ভেদ করা যাক। নৃশংসতার কথা শুনে কখনো শিউরে উঠবেন, ভয়ে কেঁপে উঠবেন, কখনো কখনো বিস্ময়ে হতবাক হয়ে যাবেন, ভাববেন এও কি সম্ভব, অথবা কখনো এ সমাজের একজন হিসেবে ঘৃণায় আর লজ্জায় মুখ লুকাবেন, রহস্যের জালে আটকে যাবেন, কখনো মিলবে না অনেক প্রশ্নের উত্তর। কুয়াশায় শুনবেন সেই সব রহস্য ঘেরা রোমাঞ্চকর কাহিনী, যার কিছু জীবন থেকে নেওয়া সত্য ঘটনা, কিছু আবার শুধুই গল্প, ভয় শিহরণ রহস্য রোমাঞ্চে ভরা কুয়াশার গল্প। আজ আমরা একটি মেয়ের গল্প বলব, মেয়েটি হল ফারজানা। আগে বলেছি আমরা যে গল্পগুলো বলব কখনো কখনো সেগুলো শুধু গল্প নয়, আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু সত্যি ঘটনা, যে ঘটনা রোমহর্ষক এবং নৃশংস। ফারজানার ঘটনাটা তেমন, আমাদের কারো কারো হয়তো এই ঘটনাটি জানা আছে, আবার অনেকের হয়তো পুরোটা জানা নেই। যে সময় এই ঘটনাটি ঘটেছিল তখন কিছু কিছু কথা পত্রিকায় পড়ে টিভিকে দেখে জেনেছিলেন, আমরা আজ সেই পুরো ঘটনাটি আপনাকে জানাতে চাই। শুরু করার আগে আমরা আরো একটি কথা বলে নিই, কুয়াশায় আমরা যে রোমহর্ষক নাটকীয় রহস্যে ভরা কাহিনীগুলো আপনাদের বলব তার উদ্দেশ্য কাউকে দোষী বা নির্দোষ প্রমাণ করা নয়। আমরা আগেই বলেছি এর কিছু গল্প একেবারে সত্যি, যে সময়ে ঘটনাগুলো যেভাবে ঘটেছিল আমরা হুবহু সেভাবেই আপনাদের সামনে তুলে আনব, শুধু শ্রোতাদের কথা মাথায় রেখে ঘটনাগুলোকে আমরা কিছুটা গল্পের মতো করে সাজিয়ে নিয়েছি, এইটুকুই। আর যেগুলো আসলেই গল্প সেগুলো কারো না কারো জীবনের সঙ্গে মিলে যেতেই পারে, তবে এটা অবহাবার কিছুই নেই, মানুষের জীবন বড়ই বিচিত্র এবং এই বিচিত্র জীবনে এমন সব ঘটনা ঘটে যা কখনো কখনো গল্পকেও হার মানায়। তাহলে শুরু করা যাক। ফারজানা নামের একটি মেয়ের কথা বলেছিলাম, ফারজানার বয়স যখন মাত্র 10 তখন হঠাৎ একদিন তার মা হারিয়ে যায়। কেন কিভাবে হঠাৎ তার মা হারিয়ে গেল সেটা জানার আগে চলুন ফারজানার মায়ের কথা একটু জেনে নেই। ফারজানার মায়ের নাম ছিল নার্গিস বেগম, নার্গিসরা থাকতেন নরসিংদীতে। নার্গিস খুবই সুন্দরী ছিলেন, তার বিয়ে হয়েছিল নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদি গ্রামের শফিকুল ইসলাম সবুজ নামের একজনের সঙ্গে। নার্গিস আর শফিকুল ইসলাম এই দুজনের পরিচয়, তারপর পরিচয় থেকে কিভাবে বিয়ে হলো, কেমন ছিল তাদের সংসার, এই নিয়েই কাহিনী। চলুন আমরা একজন অতিথির কাছ থেকে সেই গল্পটা শুনি। আমাদের অতিথির নাম নাজমুন নাহার মিলি, মিলি ফারজানার ফুপাতো বোন, মানে ফারজানার বাবা সম্পর্কে মিলির মামা হয়। আমরা যখন ধীরে ধীরে এই গল্পটা এগোব তখন শ্রোতারা বুঝতে পারবেন এই গল্পে মিলির একটা কত বড় ভূমিকা রয়েছে। তো যাক, সে কথা পরে হবে, তার আগে মিলির কাছ থেকে শুনি নার্গিস এবং শফিকুলের কথা। স্বাগত আপনাকে এবিসি রেডিওতে, আপনাকেও স্বাগত। আচ্ছা, নাজমুলের মিলি, আপনি কোথায় আছেন, কি কি করছেন বর্তমানে?
আমি একটা মানবাধিকার হিউম্যান রাইটস রিভিউ সোসাইটিতে আছি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পোস্টে।
কতদিন ধরে কাজ করছেন সেখানে?
আমি সেখানে প্রায় 10 বছর উপরে হবে।
10 বছরের উপরে হবে। আর আমরা মূল কাহিনীতে তো আমরা আগেও বর্ণনা করেছি, ঠিক, তারপর আপনার মুখ থেকে শুনবো। ফারজানা আপনার ফুফাতো, তো কিভাবে এই জিনিসটা শুরু হলো যে আপনার মামার সঙ্গে তার বিয়ে হয়েছিল কত বছর বয়সে?
মামা যখন 82 সালে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে যায় আর কি, তারপর নার্গিসের সাথে সম্পর্ক তার আগে, ম্যাট্রিক পরীক্ষার আগে 9 মাসের মতো সম্পর্ক ছিল।
সেটা কি নরসিংদীতে?
না না, শেরপুর, শেরপুর শহরে। নার্গিস শেরপুরেই থাকতো, শেরপুরের মেয়েই, আর আমার ফাদার ছিল ওখানে ইন্সপেক্টর, থানার ইন্সপেক্টর।
আপনার মামাকে সেখানে বেড়াতে?
হ্যাঁ, মামা বেড়াতে যাওয়ার পরেই নার্গিসের সাথে পরিচয় সূত্র। নার্গিসের ভাই ছিল সেখানে বিশিষ্ট ব্যবসায়ী, এখনো আছে তারা ওখানে। তো ওই মামার সাথে সম্পর্ক হওয়ার পর আব্বা যখন শেরপুর থেকে জামালপুর ট্রান্সফার হয়ে আসে, তো আমার ভাইয়ের এক অনুষ্ঠানে, খাতনার অনুষ্ঠানে, আব্বাও বলতেছে যে ঠিক আছে, পুতুল বিয়ের মতো দুজনকে দিয়ে দিয়ে। তখন নার্গিস আর শফিকুল ইসলামের বিয়ে হয় আর কি।
তো প্রেমের বিয়ে ছিল?
হ্যাঁ, প্রেমের বিয়ে।
এবং তারা কত সালে বিয়ে করেছিল?
82 সালে।
এবং নার্গিসের বয়স কত ছিল তখন?
তখন নার্গিসের বয়স তো খুব বেশি মনে হয় না, আমি ওইভাবে বলতে পারতেছি না, মানে মামা পরীক্ষার্থী ছিল, মামার চেয়ে বড় জোর, নার্গিস 2 বছরের ছোট, এরকম।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে খুবই ছোট বাল্য বয়সে তারা বিয়ে করে,
সেজন্য তো আমার ফাদার বলছে যে পুতুল বিয়ে।
হ্যাঁ, তো এই যে দীর্ঘ সময় যতদিন নার্গিস এবং আপনার মামা একসঙ্গে তারা সংসার করেছেন, কেমন দেখেছেন তাদের সম্পর্কটা দুজনের?
ওই বিয়ের পর থেকে আমার ফাদার কখনোই দেয় নাই মামা মামিকে বাড়িতে যাওয়ার জন্য, নিজের কাছেই রাখতো।
আচ্ছা আচ্ছা,
নিজের কাছে রাখতো, কারণ নার্গিস আর আমার মামার প্রতি আমার ফাদারও খুব দুর্বল ছিল, আদর করতো। তো তখন এই দীর্ঘ সময় আমাদের কাছে থাকা অবস্থায় কখনোই দেখি নাই যে নার্গিসের মাঝে উচ্ছৃঙ্খল কোনো কিছু পাইনি। আমরা তো আজকে এই থানায়, কালকে ওই থানায়।
মানে আপনার মামার সঙ্গে তার খুব,
হ্যাঁ, মামার সাথেও ছিল, আর আমরা যে যারা ছিলাম আমাদের সাথেও খুব আন্তরিক ছিল,
সম্পর্ক ভালো।
হ্যাঁ, সম্পর্ক খুবই ভালো ছিল। আমার বাবা মাকে সম্মান করা, আমাদেরকে আদর করা, খুব নার্গিস এমনিতে খুব ভালো ছিল, সবার সাথে মিশুক ছিল, খারাপ কোনো।
এবং তার মানে সে যখন আপনাদের সঙ্গে ছিল, তা কখনো অন্য কোনো সম্পর্কের সঙ্গে বা তার সঙ্গে সম্পর্কে জড়াতে শুনেনি?
ফারজানা যখন হয়,
ফারজানা বিয়ে কত বছর?
86-তে, 86-তে মার্চের 6 তারিখে যখন ফারজানার জন্ম, ঠিক তখন মানে 1-2 বছর, 1 বছর আমাদের কাছে থাকার পরে আব্বা বলে যে এখন শফিকুল ইসলাম সবুজের সংসারটা গুছাই দিতে হবে।
হ্যাঁ,
তখন আমার নানাও খুব চিৎকার দিত,
শফিকুল ইসলাম সবুজ হচ্ছে আপনার
মামা, যে ওর সংসারটা গুছাই দিতে হবে। নানাও খুব রাগারাগি করতেছে যে আমার এই বাড়িঘর কে দেখাশোনা করবে,
জি
তোমরা আসো। ঠিক তখনই ওরা বাড়িতে যায়, নার্গিস, আমার মামা আর ওই ফারজানা, ওরা বাড়িতে যায় শিবপুর যাওয়ার পর।
কত সালে মানে ফারজানা জন্মের?
87-তে,
87-তে।
তো আসার পর ওই মুহূর্তে ওই জায়গায় আমাদের বাসায় উঠে আর কি, থানাতে, শিবপুর থানায় যে বাসাটা আছে উপজেলায়, উপজেলায় ওই বাড়িতে উঠে। তো আব্বা বললো যে ঠিক আছে, তুমি এখানে থাকো, বাসা ভাড়া ভাড়া গুলাও দেখাশোনা করো, কেয়ারটেকার মতো মামা ওখানেই ছিল।
এখন পর্যন্ত আমরা যেটা শুনলাম, ফারজানা, তার মা নার্গিস এবং বাবা শফিকুলের জীবন মোটামুটি সুখেই কাটছিল, কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই। কিন্তু যে সুখের সংসারেও হঠাৎ একদিন ভাঙন দেখা দিল, নার্গিসের সৌন্দর্যই কিন্তু তার কাল হয়ে দাঁড়ালো। কেন সেটা বলছি এখন। নার্গিসা যেখানে থাকতেন তার পাশের বাড়িতে থাকতেন আসাদুজ্জামান। আসাদুজ্জামান ওই এলাকার বেশ প্রভাবশালী লোক, একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা। নার্গিসের সৌন্দর্য দেখে তিনি একদম পাগল হয়ে গেলেন, তার প্রেমেই পড়ে গেলেন বলা যেতে পারে। এবং একবার নয়, একাধিকবার তিনি সে প্রেমের কথা বললেন নার্গিসকে। হয়তো কখনো বুঝে কিংবা না বুঝে, দেব কি দেব না, করবো কি করব না, এই করতে করতে নার্গিস একদিন সেই প্রেমে সাড়া দিলেন। হয়তো এই ব্যাপারটা মিলে আরো ভালো বলতে পারবেন, যেহেতু তার মামা মামির জীবনের ঘটনা এটি। এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে নার্গিস এবং আসাদের স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা গড়ে উঠছিল যখন নার্গিস তার স্বামী শফিকুল আর মেয়ে ফারজানাকে নিয়ে শিবপুরে মিলিদের বাড়িতে থাকতেন, সে কারণেই এই গল্পের অনেকটাই মিলি বেশি করে জানা। আর তো মিলি, আমি যদি ভুল না করে থাকি, শিবপুরে আপনাদের ওখানে থাকা শুরুর পরেই তো আসাদ এবং নার্গিসের ঘনিষ্ঠতা, তো সেটা কিভাবে হলো আপনি যদি আমাদের একটু ডিটেলে বলেন?
ওখানে থাকা অবস্থাতেই আমাদের বাড়ির দক্ষিণ পাশে আসাদদের বাড়ি, মোটামুটি একটা খোলা মাঠ ছিল, ওই মাঠের পরেই আসাদদের বাড়ি। তো মামা ওখানে যাওয়ার পরের থেকে আসাদ কোনো ভাবে, কারণ আমাদের একটা পরিচিতি এলাকা, আমাদের সবাই চিনে আমার নানা বা আমার ফাদারকে, ওইভাবে আসাদ মানে আমাদের বাসায় ঢুকে আর কি। আমরা ছিলাম মাইমেসি, আসাদ ঢুকে যে সবুজ ভাই আপনার সাথে আমি ব্যবসা করব, এই ঢুকাতেই নার্গিসের সাথে তার আনতির কথা।
আমি তোমার ভালোবাসি নার্গিস। জানুক মানুষ আমি তোমার সাথে বাঁচবার পারুম না নার্গিস।
কথায় আছে প্রেম কোনো বাধা মানে না। আসাদুজ্জামানের প্রেমে পড়ে নার্গিস আবারও সেটা প্রমাণ করলো, স্বামী সংসার সব তুচ্ছ হয়ে গেল তার কাছে। যেটা আমরা জানতে পারলাম যে আসাদের প্রতি নার্গিস একসময় এতই বেশি আকৃষ্ট হয়ে পড়লেন যে তাকে কাছে পাওয়ার জন্য একসময় তিনি স্বামী শফিকুলের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ পর্যন্ত মেশাতে শুরু করলেন।
কেউ দেখে নাই তো নাকি?
না
তুমি আমার কত ভালোবাসো নার্গিস।
ডাক্তার দেখানোর পর বলতেছে যে মানে সমস্যা, ওষুধের কথা বললো, তোমাকে নেশা জাতীয় কিছু খাওয়ানো।
তখনই আপনারা মানে আবিষ্কার করতে পারলেন যে তার খাবারের সঙ্গে
তার ঘুমানোর কথা ছিল। আমার মার অসুস্থতার কথা শুনে বাজার থেকে ওষুধ নিয়ে এসে আমাদের বাসায় আসে, কারণ রাত্রে হয়ে গেছে তো বেশি। এখন তো আমার আম্মার অসুস্থতার কথা তো আমি জানাইতেই হবে মামাকে।
এইভাবে নার্গিস আর আসাদের প্রেম চলতে লাগলো, এমনকি মাঝে মাঝে তারা বাড়ি থেকে পালিয়ে অন্য জায়গায় গিয়েও থাকা শুরু করলেন। দেখা গেল যে নার্গিস আসাদের সঙ্গে কিছুদিনের জন্য অন্য কোথাও গেছেন অভিসারে, ফিরে এসে সে শফিকুলের কাছে বলছে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শফিকুল বেচারা ভালো ভোলা ভালা মানুষ, কিছুই বোঝে না, হয়তো সত্য মিথ্যা সবসময় যাচাইও করতেন না, কিংবা যাচাই করলেও লাভ হতো না। দেখা গেল নার্গিস যে আত্মীয়র কথা বলে গেছে সেখানে খোঁজ নিলেও তারা বলতো হ্যাঁ নার্গিস এসেছিল, কিন্তু আসলে নার্গিস কিন্তু যায়নি। তাদেরকেও নার্গিস শিখিয়ে রাখতো যে শফিকুল যদি খোঁজ নিতে আসে তাহলে কি বলতে হবে। আসলে নার্গিস সেই সময়টা আসাদের সঙ্গে থাকতেন। পরকীয়া প্রেমে নার্গিস এতটাই দুঃসাহসী হয়ে উঠেছিলেন যে আসলে তিনি সেই সমস্ত কিছু গোপন করে, সমস্ত ভয় সব কিছু ত্যাগ করে সেই সময়টা সে আসাদের সঙ্গে থাকতেন। এবং সে যখন আসাদের সঙ্গে থাকতো তখন মিথ্যে বলা, জিনিস লুকোনো, ডেসপারেট কোনো কিছু করার জন্য সে প্রস্তুত ছিল। সেই সময় জন্ম নিল নার্গিসের দ্বিতীয় সন্তান ফারজানার ছোট বোন বন্যা। এখানে আরও একটা কথা আমাদের শ্রোতাদের জানানো দরকার, বন্যা ফারজানার ছোট বোন, কিন্তু সে আসলে শফিকুলের সন্তান নয়। মানে নার্গিসেরই গল্পে তার জন্ম, কিন্তু বাবা শফিকুল নয়, তার বাবা আসাদ। যেটা অনেক পরে নার্গিস তার কাছের মানুষ যেমন মিলি বা এরকম কয়েকজনের কাছে স্বীকারও করেছে। তো যা বলছিলাম, দ্বিতীয় সন্তান বন্যার জন্মের কিছুদিন পরে আসাদের হাত ধরে ঘর ছাড়লেন নার্গিস, স্বামী সংসার সব তুচ্ছ করে। ফারজানা তখনও কিশোরী, মা কাছে নেই, বাবা আছেন, কিন্তু পারিবারিক জীবনে হঠাৎ পাওয়া ধাক্কাটা বোধহয় সামলাতে পারেননি তিনি, তাই তিনি সংসারের প্রতি একদম উদাসীন হয়ে গেলেন। হঠাৎ করে বাবা মার এই বিচ্ছেদ ছাড়াছাড়ি বিশাল একটা ধাক্কা হয়ে এলো ফারজানার জীবনে, একদম একা হয়ে গেল সে। ঘটনাটা শুধু এটুকু বললেই হয়তো আজকের গল্পটা অন্যরকম হয়ে যেত। অনেক ছেলে মেয়ে অল্প বয়সে বাবা মায়ের বিচ্ছেদ দেখে এবং তারপর ব্রোকেন ফ্যামিলিতে বড়ও হয়, ফারজানাও হয়তো তাই হতো। কিন্তু এই সময় এই বড় ধাক্কার সাথে ঘটল আরও একটি ঘটনা। নার্গিস আসাদের হাত ধরে ঘর ছেড়েছিল 1995 সালে, এরপর থেকেই সে আসাদের সঙ্গে থাকা শুরু করে। তবে তাদের বিয়ে হয়েছিল সে ঘর ছাড়ার আরো বছর খানেক পর, অর্থাৎ 1996 সালে। তবে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যার ভালোবাসার টানে নার্গিস এত কিছু করলো, বিয়ের পরে দেখা গেল তার একেবারে অন্য রকম চেহারা।
আমি যা বই করতে হইব, নাইলে হইব না, এটা আমার সংসার।
ভালোবাসার মানুষের কুৎসিত চেহারা দেখে অবাক হয়েছিল নার্গিস। আসাদ তাকে দিয়ে যে সমস্ত অনৈতিক কাজ করাতে চাইত তাতে বাধা দিত, সে রাজি হতো না। এ নিয়ে ঝগড়া মারপিট চলতই, আর তার ফলে নেমে আসতো নার্গিসের উপর অমানুষিক অত্যাচার। প্রচন্ড মারধর করা হতো তাকে, যেটা আমরা পরে জেনেছি যে ব্লেড দিয়ে তার শরীর কেটে ফেলা হতো। এত অত্যাচার সহ্য করে নার্গিস চেয়েছিল তারপরও আসাদের সঙ্গে সংসার করতে, ঘর করতে। হয়তোবা তার কোথাও ফিরে যাওয়ার আর কোনো উপায় ছিল না বলি, কিংবা হয়তো তার মধ্যে জেদ চেপে বসেছিল যে ডাক্তারের সব কিছু ছাড়লাম, সংসার ছাড়লাম, তাকে নিয়েই আমি থাকবো, তাকে নিয়েই আমি সংসার করব। কিন্তু এইটাও যখন কোনো লাভ হলো না, তখন সে বাধ্য হয়ে হুমকি দিল যে আসাদের চরিত্রের এই যে কদর্য রূপ, সেটা সবার কাছে সে ফাঁস করে দেবে। আর সেটাই কাল হয়ে গেল নার্গিসের জীবনে। হঠাৎ একদিন কাউকে কিছু না বলে, কাউকে কিচ্ছু না জানিয়ে গুম হয়ে গেলেন নার্গিস। কোথায় গেলেন নার্গিস, কি হলো তার?
আসলে কোথায় গেলেন নার্গিস, কি হলো তার? এই যে ভালোবাসার টানে স্বামী সন্তান পরিবার সবকিছুর মায়া একদম ছিন্ন করে উনি আরেকজনের হাত ধরে চলে গেলেন। সেখানে গিয়ে বিয়েটা যদিও হলো, বিয়ের পরে সেই ভালোবাসার মানুষ আসাদের এরকম ভয়ঙ্কর চেহারা, এবং তারপর যখন তিনি প্রতিবাদ করলেন আসাদের কথা, কিংবা আসাদের যে আদেশ ছিল তার প্রতি, তারপরে যে ভয়ঙ্কর অত্যাচারের কথা আমরা দেখলাম, এরপর নার্গিস যখন হারিয়ে গেলেন, কি মনে হয় শ্রোতা আপনাদের, কোথায় গেল নার্গিস? সে কি আসাদকে ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছিল নিজের মতো করে বাঁচবে বলে? কি ঘটেছিল তার সাথে? কুয়াশায় যারা সঙ্গে আছেন এবিসি রেডিও FM 89.2 এবং এবিসি রেডিও BD.FM এ যে বন্ধুরা ঢাকা চট্টগ্রাম এবং বিশ্বের নানা প্রান্ত থেকে শুনছেন, আপনাদের কি ধারণা জানতে চাই বন্ধু ব্রতি কুয়াশায়। সঙ্গেই থাকুন, শুনতে থাকুন আর লিখতে থাকুন যে কোনো মুঠোফোন থেকে 8920 নম্বরে, আর অনলাইনে এবিসি রেডিও BD.FM/message এই ঠিকানায় গিয়ে। ফিরছি একটু পরেই।
চকলেটে মোড়ানো ক্রাঞ্চি ফ্লেভার আর চকো ফিল নিয়ে এলো নেত্র মাংস, এত মজা যে।
ফোন কিনলি?
হ্যাঁ,
সেল বাজার থেকে। অনেক অপশন, কনফিউজ হয়ে যাবি।
আমিও কিনবো, কিন্তু আগে একটা বিক্রি করতে হবে।
কেন? সেল বাজারেই বিক্রি করে দে, তাই তোকে দেখাচ্ছি।
সবার জন্য সব কিছু বেচা কেনার বাজার একটাই, salebazaar.com।
দোস্ত, একটা গাড়ির জন্য তুই কি করতে পারিস বলতো?
গাড়ির জন্য? নিজের একটা গাড়ির জন্য আমি সব করতে পারি, সব। দিগবা দিয়ে পাহাড়ে উঠতে বলবি, আমি আছি। ডুব সাঁতার দিয়ে সাগর পাড়ি দিতে বলবি, আছি। 100 দিন পানি খেয়ে থাকতে বলবি, তাও রাজি। তবু একটা গাড়ি আমার চাই চাই।
আরে ধু, একটা গাড়ির জন্য এত কিছু করা লাগবে কেন? জায়গা মতো খালি একটা SMS করে দিবি, নগদে গাড়ি চলে আসবে।
আরে কফ কি
কফি শো, এখন বলছি নেই, আপনি পাবেন একটি ব্র্যান্ড নিউ কার, কারণ চলছে মেরিল প্রথম আলো পুরস্কার 2012 তারকা জয়ীদের ভোট। প্রিয় তারকাকে ভোট দিলেই থাকছে ব্র্যান্ড নিউ কার সহ দারুণ সব পুরস্কার জেতার সুযোগ। বিস্তারিত জানতে পড়ুন প্রথম আলো, চোখ রাখুন মাস রানা পর্দায়।
ইয়ামি চকলেটে মোড়ানো ক্রাঞ্চি ওয়েফার আর চকো ফিল নিয়ে এলো নেত্র মাংস, এত মজা যে।
কথা কিছু না কাছে। গল্প হবে কথা হবে মাসের দিনের সপ্তাহে কেনা যায় গ্রামীণ ফোন শপিং প্ল্যানে। 299 টাকায় সারা মাস যে কোনো অপারেটরে পাচ্ছ 498 মিনিট টক টাইম, 100টি SMS, 100 MB ইন্টারনেট আর 100টি MMS। এছাড়াও ভরপুর সব পণ্য তো থাকছে। চলো তুমি গ্রামীণ ফোন
ব্যাগে প্রতিদিন যেটা মেগা অফারে গত সপ্তাহে বিজয়ী হয়েছে দুলাল, মাহবুবারা, ইমাম সহ আরো অনেকে। আজ কিনে আপনিও জিতে নিন বিস্তারিত পত্রিকায়।
আমি চকলেটে মোড়ানো ক্রাঞ্চি ওয়েফার আর চকো ফিলি নিয়ে এলো নেত্র মাংস, এত মজা যে
কিছু জীবন কাহিনী কষ্টের চেয়েও বেশি কিছু। তুমি যখন বড় হবা বাবাকে সামনে পেলে তুমি কি বলবা? কিছু প্রশ্নের কোন উত্তর নেই,
সবকিছু ছেড়ে তোমার জন্য চলে আসছি, জাত কুল ধর্ম।
কিছু গল্প সব ভালোবাসার গল্পকেই হার মানায়, কিছু গল্প সমাজের বিভেদকে নাড়াতে পারে। জীবনের গল্পে কান পাতুন হ্যালো 8920 তে গিবিয়ার সাথে প্রতি বুধবার রাত 11:10
স্বাগত এবিসি রেডিওর বন্ধুদের নতুন আয়োজন কুয়াশায়। সঙ্গে আছি বন্ধু ব্রতি, শুনছো তোমরা FM 89.2 এবং এবিসি রেডিও BD.FM। এই ঠিকানা থেকে ঢাকা এবং পার্শ্ববর্তী অঞ্চল, সেই সঙ্গে চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা শুনছো পরীক্ষামূলক সম্প্রচার, আর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি এবিসি রেডিও BD.FM এই ঠিকানায় তো আছি। আমরা জানতে চাইছিলাম নার্গিস কোথায় হারিয়ে গেল হঠাৎ করে, বন্ধুদের কি ধারণা? আতিক বলছে হয়তো নার্গিস দূরে কোথাও গিয়ে নতুন কোনো কাজ করে বাঁচতে চাইছে, আর সুমনের ধারণা নার্গিসকে তার হাজবেন্ড মেরে ফেলেছিল। আর ভূতের গল্প কোথায় জানতে চায় অপু, এটা আদৌ কোনো ভূতের গল্প নয়, আমরা বলেছি যে কুয়াশার সাথে রহস্যের একটা মিল রয়েছে। তো আমরা বাস্তব জীবনে হোক কিংবা গল্পে ঘটে যাওয়া ঘটনাই হোক, যে ঘটনাগুলোর ভিতরে একদম উত্তেজনা থাকে, রহস্য থাকে, রোমাঞ্চ থাকে, সেরকম রোমাঞ্চকর কিছু কাহিনী মানুষের জীবনের গল্প, সেসব নিয়েই আছি কুয়াশায়। শাফকাত ইব্রাহিমপুর থেকে, HSC এক্সাম চলছে, তারপরও কুয়াশা শুনছে খুব ভালো লাগছে, এবং নতুন এই আয়োজনটাকে শুভেচ্ছা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে অনেকগুলো বন্ধু। জুন কেরানীগঞ্জ থেকে বলছে যেমন কর্ম তেমন ফল, আসলে এক একজনের মতামত এক এক রকম, গল্পটা ভীষণ সুন্দর বলছে জয়, এটা আসলে একটা সত্যি ঘটনা বন্ধু জয়। গল্পের মূল থিমটা এক্সপ্লেইন করতে বলেছে, মূল থিমটা জানতে চাইলে সঙ্গেই থাকতে হবে। লামিসার ধারণা এটা একটা প্যাথেটিক স্টোরি। শুভ বাড্ডা থেকে বলছে নার্গিসকে হয়তো খুন করা হয়েছে। অনিকশা, নার্গিসের সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল হয়তো বা। আরেক বন্ধু ধারণা নার্গিস হয়তো সুইসাইড করেছে, না হয় একা একা ঘুরে বেড়াচ্ছে আর এমন অত্যাচারের শিকার হচ্ছে। সোহেল সার্ভার থেকে বলছে নার্গিসকে মেরে ফেলা হয়েছে। একই কথা অর্পণ বন্যে থেকে জানিয়েছে। সাইফ বলছে তার ধারণা আসাদ নার্গিসকে খুন করে ফেলেছে, সে নিজে কোথাও যেতে পারে না, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখেছি যে আসাদের অত্যাচার সহ্য করে নার্গিস তার সাথে ছিল। বন্ধুদের একটু মনে করিয়ে দিই, কিংবা যে বন্ধুরা এখন এসে যোগ দিয়েছে তাদের জানিয়ে দিই, আমরা একটা গল্প শুনছি ফারজানার জীবনের গল্প। ফারজানার বাবা শফিকুল ওমান নার্গিস, ফারজানার ফুপু ফুপা এবং ফুফাত বোন মিলি, যার কাছ থেকে আমরা এই ঘটনার অনেকটাই বর্ণনা শুনব। সেই সঙ্গে আমাদের কথা বন্ধু শারমিন তো আছি। নার্গিস এবং শফিকুলের বিয়ের ঘটনা, ফারজানার জন্ম এবং নার্গিসের সঙ্গে আসাদুজ্জামান নামে এক ভদ্রলোকের গড়ে ওঠা সম্পর্কের কথা, এবং আসাদের হাত ধরে নার্গিসের ঘর ছেড়ে বেরিয়ে আসা, এই পর্যন্ত আমরা শুনেছি। এই ঘটনাটা ফারজানার কিশোরী মনের উপর কি প্রভাব ফেলেছে সেটাও আমরা শুনছিলাম। একটা পর্যায়ে গিয়ে আসাদ নার্গিসকে বলে বেশ কিছু অনৈতিক কাজ করার জন্য, যেটার পুরোপুরি বিরুদ্ধাচরণ যখন নার্গিস করতে শুরু করে তখন তার উপর অত্যাচারের খড়গ নেমে আসে। এবং তারপর একদিন হঠাৎ কাউকে কিছু না বলে নার্গিস হারিয়ে যায়। তারপর কি হলো নার্গিসের জানতে আবার আমাদের চলে যেতে হবে মূল গল্পে। সঙ্গে থাকুন বন্ধুরা, শুনতে থাকুন আর লিখতে থাকুন 8920 নম্বরে। আর যারা অনলাইনে সরাসরি শুনছেন তারা লিখবেন এবিসি রেডিও bd.fm/message এই ঠিকানায় গিয়ে।
বাবা মায়ের বিচ্ছেদ হয়ে গেল এতদিন ফারজানা জানত তার মা আছে, হয়তো কাছে থাকেন না কিন্তু আছেন তো, কিন্তু হঠাৎ করে মায়ের এই উধাও হয়ে যাওয়াটা মানসিক ভাবে একেবারে ভেঙে দিল কিশোরী মেয়ের মনটাকে। নার্গিস কোথায় আছে তা আসাদুজ্জামানও জানে না, যেখানে খোঁজ করা সম্ভব সব জায়গায় খোঁজ নেওয়া হলো, কোথাও নেই। একটা জলজ্যান্ত মানুষ হঠাৎ সে উধাও হয়ে গেল, মা নেই, বাবাও উদাসীন, একেবারেই একা হয়ে পড়লেন কিশোরী ফারজানা। সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। এই অবস্থায় তাকে ঢাকায় নিজের কাছে নিয়ে আসেন ফারজানা ফুপু এবং সেখানে সে বড় হতে থাকল। বাবা মাকে ছাড়া সেই সময়টা ফারজানার কেমন কেটেছে সেটা আমরা শুনবো তার ফুপাতো বোন মিলির মুখ থেকে। ওই ফারজানার প্রশ্নগুলি শুনবো আপনার কাছে কি?
ফারজানার সমস্ত প্রশ্নগুলো ছিল আমার কাছে, আর যেটা ছিল আমার জন্য খুব যন্ত্রণাদায়ক, কারণ ফারজানা তো থাকতো আমার কাছে। আর ফারজানা যখন বলতো যে আমি আমার ছেলেদের মেয়ের আদর করতেছি, ইয়ে করতেছি, ও ঢাকায় ফারজানাও ঢাকা স্কুলে পড়তো, তো ফারজানা যখন জিজ্ঞেস করতো যে মিসদি একটাবার যদি জানতে পারতাম আম্মা কই আছে, আম্মা যদি মারা যায় থাকে, যদি কবরে কবর দিয়ে থাকে আমি কবরটা জিয়ারত করে আসি, যদি বিদেশ থাকে তাহলে বলে ইন্টারনেট আমার একটু দেখা দিতে, কোনো না কোনো ভাবে আম্মার সাথে আমাকে একটু ইয়ে করে দাও, আমি তো স্বস্তি পাচ্ছি না, মানে অনেক ইয়ে করতো। আর আমি একটা জিনিস দেখতাম ফারজানার চোখের মুখে, আমি যখন আমার ছেলে মেয়ে দুটোর আদর করতাম তার ভিতরে মানে একটা হাহাকার যে কাজ করতেছে সেই জিনিসটা নিয়ে মানে আমি খুব বিব্রতকর অবস্থায় পড়তাম, আমারও খুব কষ্ট লাগতো। একসময় দেখা যেত যে ও রীতিমতো একটা হিস্টেরিয়া রোগের মতো হয়ে গেছে, মাঝে মাঝে কেটে দিত, অস্থির হয়ে যেত, তো ডাক্তার দেখানোর পর ডাক্তার বলছে যে ওর ভিতরে যে প্রশ্নগুলো আছে ওটা যদি সে একটু ইয়ে করতে পারে তাহলে সে সুস্থ হবে। তখন ওরে নিয়ে আমি বাড়িতে যাই, তো যাই হোক আমি যাওয়ার পর আসাদকে খবর দিই, আমাদের বাসায় আসাদকে খবর দিই যে আসাদ যাবার আমরা মামা বলেই ডাকতাম আর কি। আসাদ আসার পর আমি যখন জিজ্ঞেস করলাম যে ফারজানা কিছু প্রশ্ন করবো আপনি উত্তর গুলা দিয়ে, উত্তর যদি দিয়ে দেন তাহলে মামা আমার মনে হয় না কোনো ঝামেলা হবে, দিয়ে দিয়ে
ফারজানা আমার ডাকছো কেন?
কাকিমা আপনার লাগে একটু কথা কম
আছে দেশে, থানা পুলিশে যাও, সবাই ওরা তোমার সহযোগিতা করবে, বের করে দিবে।
কাকা আমার মাসি বিদেশ গেছে কাকা, আপনি বিদেশ পাঠিয়েছেন আমার মা?
কেন আমি কেন পাঠাবো তোমার মা বিদেশ?
কাকা আমার মাসি মারা গেছে কাকা।
আমি এইসব জানি না, তোমার মা মারা গেছে কি না আমি জানি না, আমি একজন সাধারণ মানুষ, একজন নেতা মানুষ, আমার জিগায় লাভ নাই, আমি যেটা বলি এটা শুনো, থানা পুলিশ করো, ওরা তোমার খুঁজে দিবে তোমার।
আপনি জানেন না
আমি খুন করছি, তুমি কে বলছো তোমার আমি খুন করছি? জানো না তুমি থানা পুলিশ করো, আমার এখান থেকে কেমন চুরি গেছে
আমি বললাম যে আমি তো শুনছি আপনার তারা মাসি। তো আমি বলার পর আশা আমার উত্তর দিল যে ঠিক আছে, যদি মনে করো যে আমি মাসি তাহলে করো, কিছু করতে পারলে করো। এসব ব্যাপারে আমার প্রশ্ন করে লাভ আছে? আশা বের হয়েছে আমি কিছু বলতে পারবো না, তুমি বিশ্বাস করো আমি কিছু বলতে পারবো, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। তারপরে মানে সারাটা সাহেবের কাছে যোগাযোগ করি যাই। সময় 2008 সালে জানুয়ারি মাসে ফারজানা নরসিংদী তৎকালীন পুলিশ সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন খানের কাছে গিয়ে তার মা হারিয়ে যাওয়ার কাহিনীটা বললেন। প্রিয় শ্রোতা, আমাদের এই সত্যি কাহিনীতে শাহাবুদ্দিনের একটা বড় ভূমিকা রয়েছে, সেটা আমরা ধীরে ধীরে জানতে পারব। তবে তার আগে চলুন একটা চিঠির কিছু অংশ করি। চিঠিতে ফারজানা লিখে নিয়ে গিয়েছিলেন নরসিংদীর তৎকালীন সুপার মোহাম্মদ শাহাবুদ্দিন খানের কাছে। কি লেখা ছিল সেই চিঠিতে, এবার সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি।
জনাব, বিনীত নিবেদন এই যে আমি ফারজানা ইসলাম। আমি আপনার নিকট আকুল আবেদন জানাচ্ছি যে আমি একজন মায়ের সন্তান, যে মাকে আমি খুঁজে পাচ্ছি না, যে মা আর বাবার সমন্বয়ে আমাদের সাজানো সংসার ছিল, সেই সংসারে আমি ছিলাম আদরের সন্তান। হাসি খুশি ওই সংসারে আসাদ কালবৈশাখীর ঝড় হয়ে উপস্থিত হয় আর তিলে তিলে ক্ষয় হতে থাকে আমাদের সংসার। এক পর্যায়ে সে আমার মাকে ফুসলিয়ে ঘর ছাড়া করে, সেদিনই আমাদের সংসার একেবারে ধ্বংস হয়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত আমার বাবা আর বিয়ে করেনি। সে আমার কাছ থেকে আমার মাকে নিয়ে গেছে, তবে তাকে বিয়ে করে সংসারও দেয়নি সামাজিক মর্যাদা। তাকে নানাভাবে নির্যাতন করে, তুচ্ছ তাচ্ছিল্য করে রাখে। তখন কিছুই বুঝিনি, মাঝে মাঝে অভাগী মাকে দেখে শুধু চেয়ে থাকতাম, কিছু লজ্জা কিছু ভয় কাছে যেতাম না। আজ আমি পূর্ণ বয়স্ক, নিজের ইচ্ছে মতামত সবই আমার নিয়ন্ত্রণে। তাই আজ আমি আমার মাকে দেখতে চাই, জানতে চাই সে কোথায় আছে, কিভাবে আছে, বেঁচে আছে নাকি তাকে হত্যা করা হয়েছে। অতএব আপনার নিকট একজন মেয়ের আকুল আবেদন এই যে আমি চাই আমার মাকে খুঁজে বের করতে আপনারা আমায় সাহায্য করবেন। আমি আশা করব আমার এজাহার হুজুর সমিতির সুষ্ঠু তদন্তের আদেশ পাবে। আমার আকুল আবেদন আমার মাকে খুঁজে পেতে আমি সাহায্য করব। নিবেদিতা ফারজানা ইসলাম।
ফারজানার এমন আবেদন করাটা কি খুব বেশি অযৌক্তিক? বয়সন্ধিকাল একটা মানুষের, সেটা ছেলে হোক মেয়ে হোক, তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ের একটা, এবং মেয়েদের ক্ষেত্রে সেই সময় তার মায়ের কাছে থাকাটা কতটা জরুরি সেটা আমরা জানি। কিন্তু ফারজানা অনেক আগে থেকেই মার থেকে দূরে থাকে, কিন্তু সে জানতো যে তার মা বেঁচে আছে, কোথায় আছে সেটা জানতো। কিন্তু একদিন হঠাৎ করে মা হারিয়ে যাওয়ায় এই ছোট মেয়েটির, যে কৈশোর থেকে যৌবনে উত্তীর্ণ হচ্ছে, সেই মেয়েটির মনের ভিতরে নানা ধরনের প্রশ্ন উদ্রেক হয়, এবং সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে না পেয়ে একটা পর্যায়ে সে মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে তাকে চিকিৎসকের কাছে যেতে হয়। এবং এই সময়টায় ফারজানার ফুফাতো বোন মিলি তার কাছে এসেছিল। মিলি তাকে খুব ভালোভাবে টেক কেয়ার করছিল, এবং তার প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আসাদকে নিয়ে আসা হয়, যেখানে আসাদ সম্পূর্ণভাবে অস্বীকার করে নার্গিস কোথায় গিয়েছে সে সম্পর্কে তার জানার কথা। বন্ধুদের কাছে জানতে চাইছিলাম কার কি মনে হয় নার্গিসের কি হয়েছে। বেশিরভাগ বন্ধু বলছেন যে তাদের ধারণা ফারজানা মা নার্গিস তিনি সুইসাইড করেছেন, আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অনেকের ধারণা আসাদুজ্জামানের অত্যাচার সহ্য করতে না পেরে অন্য কোথাও চলে গিয়েছেন, কিন্তু তাহলে তো সে তার মেয়ের থেকে দূরে থাকতেন না, তাই না? কিংবা অনেকের ধারণা তাকে তার প্রথম স্বামী শফিকুল রাগের বশবর্তী হয়ে মেরে ফেলেছেন। এবং কিছু বন্ধু বলছেন যে আসাদুজ্জামান যে তার উপরে এত অত্যাচার করেছে, যখন তার কথা শোনেনি এবং তার অনৈতিক প্রস্তাবে সাড়া দেয়নি, তখন তার দ্বিতীয় স্বামী আসাদুজ্জামান তাকে মেরে ফেলেছে। যাই হোক, সব ঘটনাই আমরা জানবো। বন্ধুদের একটু বলতে চাই, যারা যোগ দিয়েছে তারা জানতে চাইছিল কুয়াশা কি আয়োজন, কি ধরনের আয়োজন, এখানে আমরা কি করব। আমাদের এই নতুন আয়োজন কুয়াশায় থাকছে রহস্য, রোমাঞ্চে ভরা, টানটান উত্তেজনা, সব গল্প, আর সেই সব গল্প আমাদের শোনাবে কথা বন্ধু শারমিন। আর তোমাদের সঙ্গে পুরো এই আয়োজন জুড়ে তোমাদের কথা শুনতে বন্ধুব্রতী থাকবো রাত দুটো পর্যন্ত কুয়াশায়। তোমার মনের কথা এবং এই ঘটনায় ফরজানার এখন যে এই আবেদনটা তৎকালীন পুলিশ সুপার শাহাবুদ্দিন সাহেবের কাছে, এই আবেদনটার যৌক্তিকতা কতদূর মনে হয় তোমাদের কাছে, এবং ফরজানার মনের এই অবস্থা তোমরা কে কিভাবে অনুভব করছো লিখে পাঠাও। লেখার ঠিকানা হচ্ছে 8920 যে কোনো মুঠোফোন থেকে, আর যারা অনলাইনে সরাসরি শুনছ এবিসি রেডিও 89.2 এবিসি রেডিও bd.fm থেকে, তারা এবিসি রেডিও bd.fm/message এই ঠিকানায় গিয়েও লিখতে পারো। আমাদের নিয়মিত বন্ধু পোকা মামন আমাদের সঙ্গে আছে। রাসেল লিখেছে মুন্সিগঞ্জ থেকে, সুহাশিস ইলখানা থেকে, ইব্রাহিম লিখেছে চিরাং থেকে, নার্গিসকে মেরে ফেলা হয়েছে এই সব বন্ধুদের ধারণা, খোরশেদ আলম ঢাকা থেকে বলছে নার্গিস হারিয়ে গিয়েছে, এবং বেশিরভাগ বন্ধুই মনে করছেন তার দ্বিতীয় স্বামী আসাদুজ্জামান তাকে কোথাও গুম করে ফেলেছে অথবা তাকে হত্যা করা হয়েছে। বেশ কিছু বন্ধুর এই আয়োজনটা অনেক ভালো লাগছে, সবাই তাদের ভালো লাগার কথা জানাচ্ছে, এবং তোমাদের ভালো লাগার উপরেই কিন্তু আমাদের সার্থকতা নির্ভর করছে। আমরা চাই যে তোমাদের ভালো লাগুক, আর ভালো লাগলে সঙ্গে থাকতে হবে। এবং পুরো ঘটনায় কি হয়েছিল নার্গিসের, ফারজানা শেষ পর্যন্ত তার মাকে খুঁজে পায় কিনা, শেষ পর্যন্ত তার মায়ের সাথে তার একটা মিষ্টি মধুর মিল হয় কিনা, মাকে মায়ের কোলে সে ফিরে যেতে পারে কিনা, নাকি অন্য কোনো পরিণতি অপেক্ষা করছে, জানতে হলে সঙ্গে থাকতে হবে। সঙ্গে থাকো, আর তোমার অনুমান, তোমার অনুভূতি, তোমার মনের কথা 8920@bd.fm/message এই ঠিকানায় জানতে থাকো। ফিরছি খবর শুনে। স্বাগত বন্ধুদের আরো একবার এবিসি রেডিও 89.2 এবং এবিসি রেডিও bd.fm এ শুনছো তোমরা এবিসি রেডিওর একেবারে ঝকঝকে নতুন আয়োজন কুয়াশা। যে বন্ধুরা এই মাত্র এসে যোগ দিলে তাদেরকে জানিয়ে দিতে চাই, কুয়াশা তুলে আনছে আমাদের চারপাশে ঘটে যাওয়া সেই সব রোমহর্ষক সত্যি ঘটনার কথা, যেই ঘটনাগুলো কখনো সত্যি, আবার কখনো হতে পারে কোনো গল্প থেকে নেওয়া। আর এই ঘটনাগুলো শুনে কখনো ভয়ে কেঁপে উঠতে পারো, কখনো শিউরে উঠবেন, বিস্ময়ে হতবাক হয়ে যাবেন, আপনারা ভাববেন এটাও কি সম্ভব। আর আজকে কুয়াশার গল্প ফারজানা নামের একটি মেয়েকে ঘিরে। আমরা কতগুলো চরিত্রের সঙ্গে ইতিমধ্যে পরিচিত হয়ে গিয়েছি, তার মধ্যে ফারজানা, তার বাবা শফিকুল ও মা নার্গিস, ফারজানার ফুপু ফুপা যাদের কাছে তার বাবা শফিকুল বড় হয়েছে, এবং বেশ লম্বা একটা সময় তারা ফুপু ফুপার কাছেই ছিল, এবং তারপরে ফুপাতগণ মিলি, যার মুখ থেকে আমরা অনেক ঘটনাই শুনছি, নার্গিস এবং শফিকুলের বিয়ের ঘটনা, ফারজানার জন্ম, এবং এরপরে নার্গিসের সঙ্গে আসাদুজ্জামান নামে এক ভদ্রলোকের সম্পর্কে জড়িয়ে যাওয়ার কথা। একটা পর্যায়ে গিয়ে নার্গিস আসাদের হাত ধরে ফারজানা এবং তার বাবাকে ছেড়ে চলে যায়। চলে যাওয়ার পরে বছর খানেক পরে আসাদের সঙ্গে তার বিয়ে হয়, এবং বিয়ের পরে যে মানুষটিকে ভালোবেসে নার্গিস তার পরিবার পরিজন ছেড়ে চলে এসেছে, সেই মানুষটির একটা জঘন্য রূপ আমরা দেখি। সে কিছু অনৈতিক কাজে নার্গিসকে জড়িয়ে ফেলতে চাইছিল তার নিজের সুবিধার্থে। নার্গিস খুব স্বাভাবিকভাবেই সেটা মেনে নেয়নি, এবং যখন খুব দৃঢ়ভাবে নার্গিস এই ঘটনার কিংবা আসাদুজ্জামানের এই ইচ্ছার বিরুদ্ধাচরণ করে, সেই মুহূর্তে আমরা দেখতে পাই একটা সময় নার্গিসের উপরে ভীষণ অত্যাচারের খড়গ নেমে আসে, এবং তারপরে একজন কাউকে কিছু না বলে নার্গিস উধাও হয়ে যায়। বন্ধুদের কাছে জানতে চাইছিলাম যে কার কি ধারণা নার্গিসের কি হতে পারে। নাদিম হবিগঞ্জ থেকে বলছে হয়তো নার্গিস আত্মহত্যা করেছিল বা অনেক দূরে কোথাও চলে গিয়েছিল, এমনটাই হয় স্বাভাবিক, কিন্তু আমরা তো জানি না, তাই তাড়াতাড়ি পুরো ঘটনাটা শুনতে চাই। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে মাসুদ বলছে তার মনে হয় নার্গিসকে আসাদ মেরে ফেলেছে, ইউসুফের ধারণা, ইউসুফ ধন্যবাদ জানিয়েছে এবিসি রেডিওকে এরকম সুন্দর একটি আয়োজন শুরু করার জন্য। মাসুদ বলছে রামপুরা থেকে মানুষ এত খারাপ হতে পারে সেটা জীবনের প্রথম শুনছে। আর রিয়াদ বলছে আসাদ হচ্ছে কোল্ড ব্লাডেড ক্রিমিনাল, তার সাথে প্রফেশনাল কিলার দুই একজনের পরিচয় থাকাটা স্বাভাবিক, তাই কোনো প্রমাণ না রেখে মার্ডার করতে পারে সে। নাজিসকে আসাদ গুম করেছে তার পর্দার আড়ালে নোংরামি ফাঁস করে ফেলার হুমকি দেওয়ায় বলছে ফরিদ। সামিদ বলছে মনে হয় নার্গিস মারা গিয়েছে। কুমিল্লা থেকে রায়হান বলছে একটা মানুষ যখন এত কষ্ট নির্যাতন পায় তখন তার বাহির জন্য ধরা দেয় এবং সবকিছু বলতে শুরু করে। আচ্ছা, মানে তার মনে সব কথা খুলে বলতে শুরু করে। আর নাজমুলের ধারণা সে হয়তো আবার অন্য কারোর সাথে চলে গিয়েছে বা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছে। মুন্না ঢাকা থেকে বলছে যার জন্য নার্গিস ঘর ছাড়লো সেই হয়তো তাকে মেরে ফেলেছে। আমিনুল খিলখেত থেকে বলছে নার্গিস গুম করা হয়েছে, খুন করাটাই স্বাভাবিক, এরকমই হয়তো কিছু হয়েছে। সুমন কুমিল্লা থেকে বলছে খুব ভালো লাগছে কুয়াশা শুনতে। এবং আসাদ খুব খারাপ সবাই বলছে, মুন্নি বলছে কুয়াশাকে ভালোবেসে ফেলেছে। বন্ধুরা সঙ্গেই থাকো, নার্গিস, আসাদ, শফিকুল এবং আমাদের আজকের এই আয়োজনের মূল চরিত্র যে ফারজানা, তার মাকে খুঁজে বের করার অভিযান কোন দিকে যাচ্ছে সেটা আমরা শুনতে চলে যাবো আবারও কথা বন্ধু শারমিনের কাছে। চলো শুনি।
ফারজানা যখন তার মাকে হারায় তখন তার বয়স 10 বছর, আর যখন শাহাবুদ্দিনের কাছে এসে সে হারিয়ে যাওয়ার কথাটা বলেন ততদিনে প্রায় কিন্তু 11-12 বছর, প্রায় 12 বছরই ধরতে গেলে পেরিয়ে গেছে। এক যুগ, এতদিন পরে একজন মানুষকে খোঁজা কিংবা সে কিভাবে হারিয়ে গিয়েছিল, কি হয়েছিল তা বের করা এই দেশের বাস্তবতায় একেবারে দুঃসাধ্য একটি কাজ। কিন্তু শাহাবুদ্দিন সাহেব সেই দুঃসাধ্য কাজটি করার চ্যালেঞ্জ দিয়েছিলেন। হয়তো ফারজানার আকুতি তাকে স্পর্শ করেছিল, হয়তো তার মধ্যে মাকে ফিরে পাওয়া যে আকাঙ্ক্ষাটা দেখেছিলেন তিনি সেটা শাহাবুদ্দিনের পিতৃ হৃদয়কে নাড়া দিয়েছিল, কিন্তু হয়তো এটাকে একজন আদর্শ পুলিশ কর্মকর্তার দায়িত্ব বলে তিনি মনে করেছিলেন। চাইলে যে ব্যাপারটা কৌশলে এড়িয়ে যেতে পারতেন সেটা না করে শাহাবুদ্দিন কেন এত কঠিন একটা ব্যাপারে ফারজানাকে সাহায্য করতে রাজি হয়েছিল, চলুন আমরা এবারে সেটা তার মুখ থেকে শুনি।
আচ্ছা শাহাবুদ্দিন সাহেব, আমরা যে মামলাটা নিয়ে আপনার সঙ্গে কথা বলছি, যে হত্যা মামলাটা নিয়ে, সেটা হচ্ছে নার্গিস হত্যা মামলা, অত্যন্ত চাঞ্চল্যকর হত্যা মামলা ছিল। আপনি এই মামলা সম্পর্কে প্রথম কিভাবে জানতে পেলেন?
এটা মূলত ভদ্রমহিলা, একটা বোধহয় 17-18 বছর বয়সের একটা মেয়েকে সাথে করে একবার আমার দপ্তরে এসেছিলেন। মেয়েটির নাম ছিল ফারজানা। তখন তারা আসলেন যে মেয়েটি হচ্ছে সে চিকিৎসাধীন আছে, বিশেষ করে মনোচিকিৎসাবিদের কাছে আছে, তো সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, এ কারণে ডক্টরের কাছে নিয়েছিলেন। ডক্টর তাকে পরীক্ষা নিরীক্ষা করে তার যে সমস্ত ব্যাকগ্রাউন্ড গুলো ছিল, হিস্ট্রি গুলো ছিল, মানসিক অবস্থা গুলো ছিল ইত্যাদি দেখে কিছু বিষয় জানতে পেরেছিলেন যে ছোটবেলায় তার মা হারিয়ে গিয়েছিল 10-11 বছর আগে, তখন হয়তো তার বয়স ছিল 6-7 এরকম। তো ওই স্মৃতিগুলো তার ছিল যে ওই মা যে হারিয়ে গিয়েছিল এই মাকে সে খুঁজে ফিরছে দীর্ঘদিন, বছরের পর বছর ধরে, এবং বড় হয়েছে যখন তখন সে এটা কোনোভাবে মেনে নিতে পারে নাই যে তার মা সত্যি সত্যি হারিয়ে গিয়েছে বা তার মা অন্য কোনোভাবে কোনো অপরাধের শিকার হয়েছে, নানান প্রশ্ন তার মাথায়।
আমি আপনাকে একটা প্রশ্ন করছি, এরকম তো অনেক গুম হওয়ার ঘটনা ঘটে আপনাদের কাছে, এরকম আসলে 11 বছর পর একটা মেয়ের মা হারিয়ে গেছে, সে আপনার কাছে এসেছে তার মায়ের খোঁজে, মানে কোন জিনিসটার কারণে? অবশ্যই আপনি আপনার আপনার ডিউটি করেছেন বা এই সাধারণত সেটা নিয়ে তো আগে বোধহয় মামলা হয়নি কোনো, তার আগে কখনো গুমের মামলা বা কোনো কিছুর জন্য মামলা করা হয়নি,
এর আগে কখনো মামলা হয়নি।
আপনি কি দেখে, মানে এরকম তো অনেক ধরনের এই মামলা অনেক সময় আসে তাই না, তো এই মামলাটাকে আপনি
গুরুত্ব দিয়েছিলেন কেন, আপনি কেন হঠাৎ মনে হলো যে মানে আপনি কি দেখে এটাতে এটার প্রতি বেশি এই মামলাটি হাতে নিয়েছিলেন?
না এটা ঠিক যে তার অভিভাবক যে ভদ্রমহিলা মিনি তার নাম, সে তার বর্ণনা মতো আমরা বুঝতে পারলাম এবং ডক্টরের সাজেশন সেটা হলো যে মেয়েকে যদি জানতে পারে বুঝতে পারে যে তার মায়ের খোঁজ করার জন্য অথবা তার মা যদি মারা গিয়ে থাকে তাহলে কি কারণে কখন কোথায় কিভাবে মারা গিয়েছে, অথবা যদি মারা গিয়ে থাকে কারোর কারণে তাহলে পরে তারা কারা, এই বিষয়গুলো যদি অনুসন্ধানের আওতায় আনাই যায় এবং সেটি যদি সে দেখে যে এটার জন্য কাজ হচ্ছে, প্রশাসনিক ভাবে কাজ হচ্ছে বা পুলিশ কাজ করছে বা অনুসন্ধান করছে, তাহলে সে একটি প্রাথমিক সান্ত্বনা খুঁজে পাবে। সেক্ষেত্রে তার যে মানসিক অবস্থা প্রায় ভারসাম্য হারিয়ে ফেলার মতো অবস্থা ছিল, সেইখান থেকে এটা চিকিৎসা হিসেবে ট্রিটমেন্ট হিসেবে কাজ করেছিলেন যে তার মার পাওয়া যাক আর না যাক, এই তার মনের মধ্যে যে মাকে খুঁজে ফিরতে 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 দীর্ঘদিন যে মানসিক ভারসাম্য দিকে যাচ্ছে সেইটা চিকিৎসার জন্য একটি মানে তাদের পক্ষে কাজ করবে। তো এইটা নিয়ে যখন উনি ওনারা তখন করেন নাই যে হয়তো এই মামলাটি বা এই কেসটি আমরা আবিষ্কার করতে পারবো বা এটি ডিটেক্ট করতে পারবো, তো আমরা ওই আবেদন থেকে মূলত প্রাথমিক ভাবে যেহেতু 11 বছর আগের ঘটনা এইভাবে বলছিলেন, প্রাথমিক ভাবে আমরা ওনাদের কাছ থেকে একটা আবেদন নিলাম এবং মেয়েটিকে আমরা বোঝাতে চাইলাম, দেখাতে চাইলেন যে না এটা যথাযথভাবে পুলিশে আমাদের কাছে ইনফর্ম করা হলো, আমি রিপোর্ট নিলাম, তার আবেদনটা নিলাম এবং আমরা পুলিশকে নিয়োজিত করলাম, তারা এটা কাজ শুরু করেছে। এই প্রেক্ষিতে আমরা প্রাথমিক অনুসন্ধান শুরু করি।
মামলা করা হলো 2008 সালের জানুয়ারিতে। খুব স্বাভাবিকভাবেই সন্দেহভাজন হিসেবে আসামি করা হলো নার্গিসের দ্বিতীয় স্বামী অর্থাৎ আসাদুজ্জামানকে। কিন্তু আসলে তখনও কেউ জানে না আসাদি নার্গিসকে গুম করেছে কিনা। তো পুলিশ এই সময়টা কিভাবে অনুসন্ধান চালিয়েছিল সেটা এখন শুনবো আরো একবার সাবুদিন সাহেবের কাছ থেকে। 11 বছর পর এত মানে দীর্ঘদিন আগের ঘটনা, হ্যাঁ, তো নিশ্চয়ই আপনাকে অনেক বেগ পোহাতে হয়েছে এটা বের করতে। আপনি শুরুটা অনুসন্ধানটা প্রথম যে স্টেপটা ছিল, আপনার প্রথম পদক্ষেপটা কি ছিল? প্রথমে আপনি মানে কেসটা যখন হাতে নিলেন প্রথম কাজটা আপনি কি করেছিলেন?
এটা আমরা হাতে নেওয়ার পরে আমরা যে তথ্যগুলো পেলাম, বিশেষ করে আমরা দেখলাম যে এই ভদ্রমহিলা তার মা যে নার্গিস, তারও একটা মানে পারিবারিক সামাজিক নানা ধরনের ঘাত প্রতিঘাত আছে। ফারজানা যে মায়ের যে পিতার সন্তান সর্বশেষ, কিন্তু সেই পিতার সাথে তার মা থাকতেন না, তার সাথে অপারেশনের পরে অন্য আরেকজন, সেই মূলত পরবর্তীতে আমরা যাকে আসাম প্রধান আসামি হিসেবে পেয়েছিলাম ওনার নাম ছিল আসাদুজ্জামান মোহ সামথিং এরকম আসাদুজ্জামান। তো তার সাথে একটি পরক্রিয়ার সম্পর্কে সূত্র ধরে তার মা তার পূর্বতন স্বামীকে ডিভোর্স করে সব ছেড়ে এর আশায় সে আসে, কিন্তু এই আসাদুজ্জামান তাকে প্রকৃতপক্ষে পরবর্তীতে দেখা গেছে যে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলে নিয়ে যেভাবে আমাদের আস্তে 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 নারীরা ঘর সংসার করে, ওই মর্যাদা না দেওয়ার কারণে আস্তে আস্তে মনোমালিন্য তৈরি হয় এবং তাকে বিভিন্ন জায়গায় রেখেছিল। আসাদুজ্জামানের আবার এই তার সামাজিক পারিবারিক নানা ধরনের চাপ ছিল, অথবা সে মানুষ হিসাবেও হয়তো এই মেয়েটাকে প্রকৃতপক্ষে গ্রহণ করে নাই, হয়তো অন্য কোনো উদ্দেশ্যে, আমরা মনে করি যে লালসা থেকেই হোক বা ভোগের মানসিকতা থেকেই হোক, হয়তো তার অন্য ওই স্বামী থেকে ভাগিয়ে এনেছিল দেওয়ার জন্য।
আমার প্রশ্নটা ছিল যে আপনি যখন ইনকোয়ারিটা শুরু করলেন, অনুসন্ধানটা শুরু করলেন, আপনি প্রথম পদক্ষেপ যেটা নিয়েছেন স্টেপ বাই স্টেপ যাচ্ছি, যে আপনি প্রথম কি আসামিকে গ্রেফতার করলেন নাকি খোঁজ
নিলেন? হ্যাঁ, না প্রথম তো প্রশ্নই ওঠে না, কারণ আসামিকে তো আমাকে নির্ধারণ করতে হবে।
হ্যাঁ, তো সেটা কি আপনি কিভাবে নির্ধারণ করেছিলেন যে মূল আসামি?
প্রথমেই দেখলাম যে এই যে যে কাহিনীতে বা যে হিস্ট্রিটা আমি বলার চেষ্টা করছিলাম, এইখানে এই ভদ্রমহিলা যিনি হারিয়ে গেছেন ওনার মা, আমরা তার আগে জীবনটাকে একটু স্টাডি করলাম, সেখানে আমরা কতগুলো উপাদান খুঁজে পেলাম, যেমন এই যে আসাদুজ্জামানের আশায় সে তার পূর্বের স্বামীর ঘর ছেড়ে এসেছিল, তারপরে তার কাহিনীগুলো কি হলো, সে কোথায় কোথায় থাকলো, কোথায় কি হলো, এই জিনিসগুলো যখন আমরা দেখতে গেলাম তখন আমাদের সন্দেহের তীর সুনির্দিষ্টভাবেই নিবদ্ধ হলো ওই আসাদুজ্জামানের বিরুদ্ধে। সেটা কয়েকটা কারণেই, সেটা হলো যে আমরা এটাও আমরা খুঁজে পেলাম কিছু ইতিহাস যে এই ভদ্র মহিলা কে দূরে কোথাও বাসা ভাড়া করে রাখতো, কখনো তার বাড়িতে দিত না। ভদ্রমহিলা কয়েকবার তার বাড়িতে যাওয়ার চেষ্টা করেছে তার দেশের বাড়িতে, কিন্তু সে কখনো তার বাড়িতে নেয় নাই। এবং তার মনে আছে, আমরা একটা ইয়ে পেলাম, একটা কাহিনী পেলাম যে সে চেষ্টা করেছিল তার বাড়িতে যে ওই বাসায় উঠে পড়বে, কিন্তু তার ফ্যামিলি থেকে এবং ওই আসাদুজ্জামান নিজে তারা তার বাড়িতে গ্রহণ করে নেয়, যার প্রেক্ষিতে ভদ্রমহিলা নিজে ওই বাড়ির সামনে অথবা ভালো করে এই নরসিংদী শহরে একটি জায়গায় তাকে ভাড়া বাসায় রাখতো। এই জিনিসগুলো আমরা পেলাম। এটা দিয়ে আমরা খুঁজতে খুঁজতে আরো কিছু আমরা ইয়ে পেলাম, সাক্ষী পেলাম ওই এলাকায় যে সরজমিন তদন্ত করতে গিয়ে, আর সাক্ষ্য পেলাম সাধারণ মানুষদের কাছে, কিছু তথ্য পেলাম পরিবার থেকে, কিছু তথ্য পেলাম।
প্রায় দুই মাস অনুসন্ধানের পর 2008 সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে রমজান আলী নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। তার আগে জসিমউদ্দিন নামে আরো একজন লোকের কথা বলতে হবে। জসিমউদ্দিন ছিল আসাদুজ্জামানের ঘনিষ্ঠ সহযোগী এবং সেই সময় ডান হাত। চক্রদা ইউনিয়নে তার একটি বাদ্যযন্ত্রের অর্থাৎ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান ছিল। রমজান আলী যে বাদ্যযন্ত্রের বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকানের একজন কর্মচারী ছিল। তো পুলিশ তাকে গ্রেফতার করে জেরা শুরু করলো।
একজন সন্দেহভাজন হিসেবে প্রথমে অ্যারেস্ট করি।
মানে তাকে যে সন্দেহ করলেন, মানে কিভাবে মানে মনে হয়েছিল যে এ জড়িত থাকতে পারে?
হ্যাঁ, সেটা আমরা কিছু তথ্য পেয়েছিলাম, কিছু গোপন সোর্স পেয়েছিলাম। বিশেষ করে এই আসাদুজ্জামান যাদের সাথে চলাফেরা করতো,
জি,
এবং আপনারা এটা তো জানেন যে এটা হলো শিবপুরের ঘটনা, বাজার বা শহরটা যেটা, সেইখানে আসাদুজ্জামান যে সমস্ত জায়গাতে বসতো, যে দোকানগুলোতে আড্ডা দিত, হারমোনিয়ামের দোকান ছিল সেখানে সে আড্ডা দিত। তারপরে আমরা সেখানে খুঁজে পেলাম তৎকালীন সময়ে আরো কিছু লোককে জিজ্ঞাসাবাদ করে যে চার পাঁচজনের একটা গ্রুপ পেলাম যারা মাদকাসক্ত ছিল এবং কত কত নানান ধরনের অপরাধের সাথেও যুক্ত ছিল, তাদের সাথেও আসাদুজ্জামানের সক্ষমতা ছিল। তখন এই চার পাঁচজন লোককে আমরা খুঁজতে থাকলাম, খুঁজতে পেলাম সে সেই সময় যদিও নানান ধরনের অপরাধের সাথে যুক্ত ছিল কিন্তু পরবর্তী জীবনে আর ওইভাবে থাকে নাই, ওখান থেকে চলে এসে নরসিংদী শহরের কাছাকাছি শহরতলিতে একটি জায়গায় বাসা ভাড়া করে থাকতো। সে গরিব মানুষ, মেবি রমজান আলী। তো তাকে আমরা কয়েকটা পালাই অ্যারেস্ট করার চেষ্টা করলাম। প্রথমে কয়েকবার ধরতে পারলাম না, কারণ সে অপরাধ চক্রের লোক ছিল, চুরি ছিনতাই নানান ধরনের অপরাধ, মাদকের সাথে যুক্ত থাকতো, কারণ এই সমস্ত অপরাধের সাথে বাসায় থাকে না। বেশ কিছু চেষ্টার পরে একবার তাকে আমরা ধরতে সক্ষম হলাম এবং তাকে টেকনিক্যালি খুব সাইন্টিফিক্যালি আমরা ইন্টারভিউশনের মধ্য দিয়ে তার কাছ থেকে প্রাথমিক ভাবে আমরা অনেকগুলো তথ্য পেলাম।
কি রমজান, তোমার জসিম ভাইয়ের খবর কি?
স্যার, কোন জসিম ভাই কথা বলতেছে?
কোন জসিম ভাই বলো না, বুঝলে গেছো সব? না, কোন জসিম ভাই কিচ্ছু মনে নাই। হ্যাঁ, জসিম ভাইয়ের খবর কি?
স্যার, জসিম ভাই তো চিনি না, কারণ নাম তো শুনি না স্যার জসিম ভাই নামে।
ওই যে তোমার ওই হারমোনিয়ামের দোকান, তারপরে উল্টা পাল্টা জায়গায় যে নেশা নুশা করছো, হ্যাঁ, জায়গায় জায়গায় যে ঘুরা ফিরা বেড়াই তৈরি, কিচ্ছু মনে নাই, কি সব বুঝলে গেছো?
অনেক জেরার পর পুলিশের কাছে অবশেষে রমজান আলী স্বীকার করলো যে নার্গিসের গুম হয়ে যাওয়ার বিষয়ে সে কিছুই জানে না।
তবে অনেকদিন আগে একবার আসাদুজ্জামান তাকে ডেকে শিবপুরের একটি হারমোনিয়ামের দোকানের ভেতর নিয়ে যায় এবং মাটি খুঁড়ে দেবার কথা বলে। শুধু তাই না, পরে সেই গর্তের ভেতর তিনি আসাদুজ্জামান এবং আসাদুজ্জামানের অন্যান্য যে সহযোগীরা ছিল তাদের সবাইকে কিছু একটা চাপা দিতে দেখেছিলেন। এই ঘটনার সময় আসাদুজ্জামান তাকে মুখ বন্ধ করার হুমকিও দিয়েছিলেন এবং বলেছিলেন যে যদি মুখ খোলো তাহলে তোমাকে মেরে ফেলা হবে।
রমজান আলী আর একটা চরিত্র আমরা যার কাছ থেকে ছোট্ট খাট্ট কিছু তথ্য জানতে পারছি। কোন একদিন আসাদুজ্জামান তাকে নিয়ে গিয়েছিল মাটি খুঁড়ে দেওয়ার জন্য এবং তারপরে বস্তায় ভরে কিছু চাপা দিতে দেখা গেছে। কি ছিল সেই বস্তায়, কি মনে হয় বন্ধুরা? এবিসি রেডিও FM 89.2 নতুন আয়োজন কুয়াশা শুনছো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বিশ্ব রেডিও BD.FM এই হচ্ছে আমাদের অনলাইনে সরাসরি শোনার ঠিকানা। চট্টগ্রামে চলছে আমাদের পরীক্ষামূলক সম্প্রচার। কুয়াশায় তোমাদের সঙ্গে আছি বন্ধু ব্রতি। হ্যাঁ, যে বন্ধুরা সঙ্গে আছো শুনছো তাদেরকে বলছি আমরা ফারজানার জীবনের গল্প। ফারজানা তার মাকে খুঁজতে গিয়ে যোগাযোগ করে তৎকালীন পুলিশ সুপার সাবুদ্দিন সাহেবের সঙ্গে এবং তারপরে তিনি ফারজানার সেই আবেদনে যথেষ্ট পরিমাণ নাড়া তিনি সেই কেসটা রিওপেন করে আবার নতুন করে তদন্ত শুরু করে দেন এবং তারপরে ছোটখাটো কিছু ঘটনা আমাদের সামনে আসতে থাকে। অনেকগুলো বন্ধু সঙ্গে আছে, পুলিশের ভূমিকা কি ছিল তা ভালোভাবে জানতে চায়। এই তো তার মুখ থেকেই আমরা শুনছি। ফারজানার আবেদন সম্পূর্ণ যৌক্তিক বলছে মিনহাজ কিশোরগঞ্জ থেকে এবং সাবের বাড্ডা থেকে বলছে অসাধারণ কাহিনী, ফারজানার সিদ্ধান্ত সঠিক ছিল। এখন তার জানতে ইচ্ছে হচ্ছে শেষ পর্যন্ত কি হয়েছে। অবশ্যই শেষ পর্যন্ত জানতে পাবে। আর আনোয়ার চিটাগাং থেকে জানতে চাই আসাদ ও নার্গিসের একটা সন্তান ছিল বন্যা, সে কোথায়। একই প্রশ্ন অনেকের মনেই, এ প্রশ্নটার উত্তর আমি এখন দেব না, পুরো আয়োজন শেষে দেব, সেজন্য সঙ্গে থাকতে হবে। আর লেখার ঠিকানা 8920 যে কোনো মুঠোফোন থেকে আর অনলাইনে bd.fm/message এই ঠিকানা গিয়ে লিখতে পারো। আর এবিসি রেডিও FM 89.2 আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানেও একটি পোস্ট রয়েছে কুয়াশার নতুন আয়োজন। সঙ্গে থাকো, শুনতে থাকো আর লিখতে থাকো। কি মনে হচ্ছে আমাদের এই আয়োজনটা? স্বাগত বন্ধুদের আরো একবার এবিসি রেডিও FM 89.2 এবং এবিসি রেডিও BD.FM এ শুনছেন নতুন আয়োজন কুয়াশা। সঙ্গে আছি ব্রতি। কুয়াশায় আমরা কি করছি অনেকগুলো বন্ধুর কাছে প্রশ্ন এবং অনেকগুলো বন্ধুর প্রশ্ন। কুয়াশায় আমরা গল্প শুনছি, আজকে আমরা শুনছি একটি মেয়ের গল্প, মেয়েটির নাম ফারজানা। এবং কুয়াশায় আমরা বলেছি যে যে গল্পগুলো আমরা বলবো সেগুলো সবসময় শুধু যে গল্পই হবে তা নয়, আমাদের চারপাশে ঘটে যাওয়া সত্যি ঘটনা এবং আজকের ঘটনাটি একটি সত্যি ঘটনা, 2008 সালের একটি আলোচিত ঘটনা। এবং এই ঘটনার মূল চরিত্র ফারজানা, যে তার মাকে খোঁজার জন্য তৎকালীন পুলিশ সুপার শাহাবুদ্দিন সাহেবের কাছে গিয়েছে। তার মাকে অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ফারজানার মনে এটা নিয়ে বেশ বড় ধরনের একটা চাপ তাকে মানসিকভাবে বেশ খানিকটা অপ্রকৃতস্থ করে তুলেছে। এবং সে থাকে তার কাজিনের তত্ত্বাবধানে, মিলি যার নাম, মিলি তাকে সঙ্গে নিয়ে পুলিশ সুপারের কাছে যায় এবং কেসটা রিওপেন করা হয়। তারপর কি হলো জানতে চলে যাচ্ছি আবারও কথাবন্ধু শারমিনের কাছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আর লিখতে থাকুন 89.2 BD.FM/message এই ঠিকানায় গিয়ে।
কি ছিল সে বস্তায়, সেটা কি নার্গিসের মৃতদেহ নাকি মিথ্যা কথা বলেছে রমজান? আর সেটা জানতে হলে এতদিন পরে আবার সেই হারমোনিয়ামের দোকানের ভেতর মাটি খুঁড়তে হবে। এছাড়া যেহেতু নিশ্চিন্ত হওয়ার আর কোনো উপায় নেই, তাই পুলিশ সিদ্ধান্ত নিল সেই দোকানের মাটি খুঁড়ে দেখা হবে কি আছে তার ভেতরে। এগারো বছর পর আবার যেদিন সেই দোকানের মাটি খোঁড়া হলো সেদিনের ঘটনাটা এবার আমরা মিলি এবং শাহাবুদ্দিন সাহেব দুজনের কাছ থেকে শুনি, কারণ সেদিন তারা দুজনেই সেখানে উপস্থিত ছিলেন। ছিল ফারজানা, যে মাকে এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে, সে হয়তো সে তার মাকে খুঁজে পাবে এখানে।
এসপি সাহেবের পক্ষ থেকে তো আমাকে ফোন দেওয়া হয়েছে থানা থেকে। ওসি সাহেব যখন আমাকে বলছে যে আপনি আসেন, আমরা তো নার্গিসের লাস্টার ইয়ে পাইছি, আসেন।
তখনই আমি ঢাকা
থেকে। সময়টা মানে সেটা কখন?
সময় তারিখ তো সঠিক মনে নাই।
2008 সালে নাকি 2009? 2008 সালে আপনারা মামলা করলেন। আপনারা মামলার কয়দিন পরে ঘটনাটা আপনারা মানে বের হয়ে আসলো আর কি, লাশটা খুঁজে পেলেন আপনারা?
আটের শেষে নয়, তো নয়ের
শুরুতে।
এরকম
ততদিন পর্যন্ত তো প্রথম আলো দৈনিক অন্যান্য দৈনিক
পত্রিকায় মানে কৃতজ্ঞতা শেষ নাই। আপনারা ওই রকম ভাবে প্রকাশ না করলে প্রথম আলো আমরা এই পর্যন্ত আসতে পারতাম না।
আচ্ছা, তারপরে সেটা কি মানে আপনাদেরকে খবর দিল যখন, তখন আপনারা কোথায় চলে গেলেন?
ঢাকা থেকে সোজা যাই ওখানে।
আচ্ছা,
আমরা স্পটে যাওয়ার পরেই আর কি ওটা খোঁজা।
ওইটা একটু বর্ণনা করেন আমাদের কিছু, কি দেখলেন
ওখানে? দেখলাম কিছু সিমেন্টের বস্তার কিছু টুকরা।
ওই দোকানটা চালু অবস্থায় ছিল তখন? দোকানে
তখন মানে আমরা যা দেখি যে দোকানটার ভিতরে যা মালপত্র ছিল তা তো সরাই ফেলছে পুলিশ, তারপরে আরো লোকজন খোদাই।
আপনাদের সামনে কি খোদাই করছিল নাকি আগে বের করে ফেলে আপনাদের?
না, ইটগুলা সরাইতে ছিল আর কি, তখনো মাটি পর্যন্ত।
ফারজানা ছিল আপনার সঙ্গে?
হ্যাঁ, আমার সাথে ফারজানা ছিল। তো আমরা যখন যাই তখন মাত্র মানে ইটগুলা সরানো হয়েছে, তখন মাটি খুঁজতেছে। বাজারে সব লোকজনরা সবাই ছিল। ওই সিমেন্টের বস্তার কিছু টুকরা, তারপর আপনার ওই হার।
মানে প্রথমে কি বের হয়ে আসলো যখন প্রথম
বস্তার কিছু টুকরা?
বস্তার তো, হ্যাঁ। তারপর
পচে গেছে, ওগুলো বের করছে। তারপর একটা কানের দুল ছিল, মাথার কিছু চুল ছিল,
শাড়ি কাপড় চাপড় কিছু ছিল?
না না, কাপড় চাষের জন্য থাকার কথা না,
নষ্ট হয়ে গেছিল,
একদম ইয়ে হয়ে যাওয়ার কথা। আর হার কিছু ছিল?
হার মানে কি পুরো কঙ্কালটা ছিল নাকি?
না, পুরো কঙ্কাল ছিল না, কিছু অংশ ছিল।
আচ্ছা, তারপর বলে ওইটা দেখার পর ফারজানার কি অবস্থা ছিল ওখানে?
ও তো কান্নাকাটি, ওর তো মানে অনেকে অনেক প্রশ্ন করতেছে, ও তার উত্তর দিতে পারতেছে না।
কানের দুলটা কি দেখে বুঝতে পারে নাকি পরিচিত কানের দুল ছিল নাকি না? এমনি
না, অনেকদিন নার্গিস বের হয়ে যাওয়ার পরে প্রশ্ন কিনা যাচ্ছে সেটা তো আর আমরা বলতে পারবো না যে কোন কানের দুল পড়ছে কোন শাড়ি।
তারপর এই যে এই লাশটা যে নার্গিসের, সেটা আপনারা মানে দিয়ে নিতে? আর সেক্ষেত্রে তো ফারজানার হেল্প লেগেছিল নিশ্চয়ই? আমরা এতক্ষণ মিলির কাছ থেকে শুনলাম যে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়েছিল যে সেটা নার্গিসের লাশ। তো আমরা তো মিলির মুখ থেকে শুনলাম, আর আমরা এখন শুনবো তৎকালীন পুলিশ সুপার শাহাবুদ্দিন সাহেবের কাছ থেকে যে তিনি কিভাবে প্রমাণ পেয়েছিলেন বা প্রমাণ করেছিলেন যে আসলে লাশটি নার্গিসের ছিল।
করতে আমরা প্রথমেই এই প্রথমে তো একটা আপনার উপরে দিয়ে একেবারে এটাকে শান বাঁধানো ছিল, পাকা ছিল না সেই 11 বছর আগে যখন এটা পাকা ছিল। তো এটা
মানে কুতে ফেলার পরও কি দোকানটা চালু অবস্থায় ছিল?
দোকানটা ওই যে হারমোনিয়াম যে দোকান ছিল সেই অবস্থায় ছিল, কিন্তু 11 বছর পরে এসে দোকানটা খুব ব্যবহার করা হতো না, এটা বন্ধই থাকতো।
আচ্ছা আচ্ছা,
আমার যতদূর মনে পড়ে আর কি, যদি আমি ভুল করে না থাকি। তো কিছু দূর এক দুই হাত যাওয়ার পরে মাটি আমরা একটু আলগা লুজ মাটি যেরকম মনে হয় সেটা আমরা দেখলাম সাধারণত। তারপরে অনেক গভীরে অন্তত 4-5 হাত যাওয়ার পরে আমরা দেখতে পাই যে পলিথিনের পেজা পেজা পলিথিন সেখানে। তো ওইটাও আমরা সাক্ষীর জবানবন্দিতে পেয়েছিলাম যে একটি পলিথিনের বড় একটা পলিথিনের মধ্যে লাশটা পুড়ে অনেক গভীরে যে এটা মাটি চাপা দিয়ে এবং দুরমুষ দিয়ে যেটা দিয়ে ওই যে মাটি ইয়ে করে সমান করে এগুলো দিয়ে ইয়ে করা হয়েছিল, সমান করা হয়েছিল। তো আমরা ওই পলিথিন গুলো পেলাম কিন্তু পর্যাপ্ত হার পেলাম না। আমরা যেটা আশা
করেছি
আমরা কিছু হাড়ের কিছু অংশ পেলাম, বনগুলোর জন্য মাথার খুলির কিছু অংশ পেয়েছিলাম, কয়েকটা হাড় পেয়েছিলাম, পরে এগুলো আমরা ডিএনএ করার জন্য পরীক্ষা নিয়ে।
আচ্ছা, আপনি যে পর্যাপ্ত হাড় পাননি পুরো, যেহেতু পুরো কঙ্কালটি তার পাওয়া যায়নি, আর এটা দেখে কি আপনার মনে হচ্ছে যে তাকে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় তাকে পুঁতে দিয়ে নাকি?
না না না, এইখানে আমরা আবার পাশাপাশি কিছু অসমর্থিত তথ্য পেয়েছিলাম, যেটা খুব স্পষ্ট তথ্য পাই নাই। সেটাতে আমরা বেশ কয়েকজনের এরকম স্টেটমেন্ট পেলাম, সেটা হলো যে আর একটা গ্রুপ, সে যখন এই আসামি খুব দ্রুত প্রকৃতির ছিল এবং অনেক বেশি ইয়ে ছিল, হয়তো 2-1 বছর পরে কখনো হয়তো চিন্তা করেছে যে এটা খোঁজাখুঁজি বা মামলা বা কোনো আকারে আসতে পারে,
এইটার কারণে সম্ভবত কোন এক সময় মাঝখানে এটা খুঁড়ে হাড়গুলো বা সে যতটা পেরেছে তত এখানকার আলামত গুলো অন্যত্র সরিয়ে নিয়েছিল, সেই কাজটা করে হয়তো অন্য একটি গ্রুপ, এই আসামিরা সেটা জানে না, যাদেরকে আমরা ধরলাম কিন্তু অন্য অন্য কিছু লোক বলার চেষ্টা করলো ওখানে যে এইটি আমরা শুনেছি, আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি, সেখান থেকে পরবর্তীতে হাড়গোর কিছু সরিয়ে নেওয়া হয়েছে এবং এইরকম গল্প আসামি যে মূল যেমন সে কয়েক জায়গায় নাকি তার খুব বিশ্বস্ত লোক কারো কারো কাছে, সে
কিন্তু সেই বিশ্বস্ত লোকগুলোকে আপনারা আর পাননি যারা বাকি হাড়গুলো
তাৎক্ষণিক ভাবে আমরা মূল আসামি ধরতে পারলাম না, সে পলাতক ছিল।
তো ওইখানে আপনি আবার বলছি ওখানে আপনি মানে স্পেসিফিক্যালি যদি একটু বলেন কি কি পেয়েছিলেন হাড়ের মানে মানে লাস্ট তো বলবো না কঙ্কালের কি কি অংশ,
কঙ্কালের যেটি হতে পারে যে মাথার কিছু অংশ বিশেষ আমরা পেয়েছিলাম,
চুল চুল বা কিছু পাওয়া গিয়েছিল,
জি
মাথার চুল পাওয়া গিয়েছিল,
চুলের অংশ আমরা তেমন পাই নাই, চুলের অংশ পাই নাই, হাড়ের কিছু মাথার খুলির অংশ বলে পেয়েছিলাম, দাঁত মনে হলে একটা কি দুইটা আমরা পেয়েছিলাম, আরো কিছু হাড় ঠিক একজাক্টলি শরীরের কোন অংশে হাড় হবে কারণ 11 বছর পর অনেক হাড় পড়ছে,
কানের দুল পাওয়া গিয়েছিল, আমি যতদূর পড়েছিলাম পত্রিকা আমার মনে আছে একটা কানের দুল বোধহয় ছিল তার সঙ্গে,
এইটা আমি এখন মনে করতে পারছি না, তবে দুল বা দুল সদৃশ্য কিছু আমরা এরকম মেটাল বা এরকম যেগুলো পাওয়া গিয়েছিল সব আমরা কালেক্ট করেছিলাম এবং এগুলো দিয়ে আমরা পরে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। তো এত সারগুলো এত অল্প পরিমাণে ছিল, ডিএনএ টেস্টে ওরা এটি মানুষের হাড়গুলো আইডেন্টিফাই করেছিল কিন্তু এক্স্যাক্টলি ওর কোড বা ইত্যাদি সেগুলো বোধহয় শেষ হয়,
মানে ফারজানার সঙ্গে ম্যাচ করেছিল সেই ডিএনএ টেস্টের রিপোর্ট
ওরা রেজাল্টটা দিতে পারে নাই, না ওরা ওই যেটুকু পেয়েছিল সেখান থেকে সম্ভবত আমাদের তো মানে ডিএনএ টেস্ট গুলো নতুন এসছে আমাদের দেশে তার সময় ছিল না বা অল্প অল্প শুরু হয়েছিল তখন ঢাকা মেডিকেলে, তো ওরা মানুষের হাড় বলে এটা শরীরের অংশ বলে তারা এটা বলেছিল কিন্তু যতটুকু অংশ পেয়েছিল সেটা দিয়ে ওই এক্স্যাক্টলি ম্যাচ করার মতো যতখানি তথ্য দরকার কোড গুলো জানা দরকার সেটি এই অংশ দিয়ে সম্ভব হচ্ছিল না বলে আমাদের এখানে একটা রিপোর্ট দিয়েছিল।
পরবর্তীতে আবার ডিএনএ টেস্ট করা হয়,
মামলাটি তদন্তাধীন ছিল আরো দীর্ঘদিন, আমি তারপরে ওখান থেকে বদলিয়ে চলে যাই,
পরে বোধহয় আরেকটি আমি নাজবন্ধার মিলির কাছ থেকে যেটা পেয়েছি পরে আরেকটি ডিএনএ টেস্ট করা হয়েছিল এবং সেখানে কনফার্ম করা হয় যেটি নার্গিসি এবং ফারজানার ডিএনএ টেস্টের মাধ্যমেই তারা সেটা কনফার্ম হয়। হ্যাঁ
এটা আমি পরে শুনেছি, আমি যখন অন্য জেলায় কর্মরত ছিলাম তখন আমি একদিন একটু ওদের সাথে আলোচনা এখন মনে পড়ছে যে তারা আমাকে বলেছিল যে দ্বিতীয় টেস্টে পুরোটাই পাওয়া
যাবে। আচ্ছা পুরো মামলাটা চলাকালীন কি আপনি ছিলেন নাকি আপনার পরে বদলি হয়ে যায় সেখান থেকে?
এটা মামলাটার মূল ডিটেকশন পর্ব,
জি
আমরা কমপ্লিট করেছিলাম, শুধুমাত্র যে কেমিক্যাল এবং এই যে ডিএনএ টেস্টের যে বিষয়গুলো একটু টাইম কনজিউমিং যেগুলো সময় লাগে এগুলোর জন্য একদম ফিনিশিংটা হওয়ার আগে আমি বদলি সূত্রে অন্য জেলায় যাই।
আচ্ছা তো আপনি আসাদুজ্জামানকে গ্রেফতার এত কিছু পাওয়ার পরও কি আপনারা আসাদুজ্জামানকে গ্রেফতার করতে পেরেছিলেন আসামিকে?
আসাদুজ্জামানকে আমরা যখন আমি যখন ছিলাম সেই সময় পর্যন্ত আমরা গ্রেফতার করতে পারি নাই, সক্ষম হয় নাই, সে কয়েকটি জায়গায় আমরা গ্রেফতারের প্রচেষ্টা চালিয়েছিলাম, ঢাকাতে ওখানে সে থাকতো না, কিন্তু পরবর্তীতে আমি যেটা শুনেছি চলে আসার পরে এই ঘটনাগুলো যে সে হাইকোর্ট থেকে বা কোন জায়গা থেকে জামিন নিয়েছে, পরবর্তীতে আমাদের পুলিশ কর্মকর্তারা এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিল যে সেই কিউ সঠিক না, যার ফলে শেষ পর্যন্ত বোধ হয় সে আদালতে আত্মসমর্পণ করে অথবা পুলিশ তাকে ধরতে সক্ষম হয়েছিল চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত।
আচ্ছা আপনি মোটামুটি এই পর্যন্তই জানেন আপনার কাজ ছিল এই পর্যন্ত, পুরো কেসটা আপনি ইনভেস্টিগেশন করেছিলেন এবং আপনি বের করেছিলেন এবং শনাক্ত করেছিলেন যে আসাদুজ্জামানই মূল আসামি।
জি জি
জি। এখানে ফারজানা এবং ফারজানা যে মানে ফুফাতো বোন
যার নাম হচ্ছে নাজমুন নাহার মিলি, তিনি বলেছেন যে আপনি ছাড়া কোনোভাবে সম্ভব হতো না এই কেসটি আবার এই মামলার তদন্ত করা, কোনোভাবেই তারা বের করতে পারতেন না যে আসলে ফারজানার মা খুন হয়েছে কিনা, আসলে নার্গিস খুন হয়েছিল কিনা। আপনাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল এবং আপনাকে নিশ্চয়ই অনেক কষ্ট করতে হয়েছিল।
আমার আমি আমাদের পুলিশ জীবনে বা এই প্রফেশনাল লাইফে নানান ধরনের ঘটনার সম্মুখীন হয়ে অনেক ধরনের বিষয় আসে আমাদের সামনে আছে। তা আমার এ পর্যন্ত আমার এই পেশাগত জীবনে এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ছিল এবং আমরা আমার টিম এবং আমার অন্য সদস্যরা খুব আন্তরিক ভাবে নিয়েছিল, খুব প্রফেশনালি তারা নিয়েছিল এবং আমরা একটা সংবেদনশীল দৃষ্টিভঙ্গি থেকে এটা দেখেছিলাম, কোনো মানে দায় সারা গোছের কিছু বলে মনে
কারণে।
এইটি একটি হলো যে ফারজানা একটি কিশোরী মেয়ে, দুই বয়সের মেয়ে, সে তার মাকে খুঁজে ফিরছে। এই যে কি বলে মা হারা সন্তানের যে আকুতি, সেটি অবশ্যই মানুষ হিসেবে আমাদেরকে প্রফেশনের বাইরেও বাড়তি আমাদেরকে একটি আন্দোলিত করেছিল, এতে কোনো সন্দেহ নাই। পরেও আমরা আমাদের যে পেশাগত দায়িত্ব এবং কর্তব্য থেকে কিন্তু বিষয়টা নিয়েছিলাম যে এটিও তো একটি ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখে এবং এই ধরনের যাতে দুরভিসন্ধিমূলক ভাবে একজন মহিলার কে তার পরিবার ছিল সেই পরিবার থেকে নিয়ে আসার পরে তার আবার এখানে মর্যাদা দিল না, তার সম্মান দিল না, তাকে স্ত্রীর মর্যাদা দিল না এবং তাকে জীবন থেকে তার জীবন থেকে আসাদের জীবন থেকে সরিয়ে দিতে পারলে তার সামাজিক এবং কিছুটা বোধহয় পলিটিক্যাল মান মর্যাদাও অক্ষুন্ন রাখতে সক্ষম হবে, এরকম মানুষের থেকে বারবার তাকে তার তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে।
কথা বলতে বলতে মূল প্রসঙ্গই আমি আপনাকে থেকে সরে এসেছি, সেটা হচ্ছে লাশটা খুঁড়ে আপনারা যেটা পেয়েছেন আর কি, খুঁড়ে যা বার বের করেছেন সেটা জেনেছি, কিন্তু আপনি আসামিকে বা আসামিকে যারা সহায়তা করেছিল এই খুনে তারা যে আপনাকে এই বক্তব্যটা দিয়েছে, খুনটা কি হয়েছিল সেই বর্ণনাটা নিশ্চয়ই আপনার মনে আছে?
সেটা কোন এক সময় নার্গিসকে সে আবার প্রলোভন দিয়ে, মূলত তার উদ্দেশ্য ছিল অর্জন করা যাতে তার সাথে সে আসে, এভাবে ওই যেখানে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল তার আশেপাশে এক বাড়িতে সেখানে আমি পরিদর্শন করেছিলাম, সেখানে সে ফারজানার মাকে নার্গিসকে নিয়ে এসে বলেছিল যে এখানে থাকবে এবং তাকে মর্যাদা দিবে, এভাবে তাকে আশ্বস্ত করেছিল এবং একটি উপযুক্ত সময়ে সে তার আগে যে সমস্ত যারা কিলার তাদেরকে সে ঠিক করে এবং তাকে একদিন বেশ গভীর রাত্রে আরেকজন লোক দিয়ে এই কিলারদের ভিতরে একজন লোক দিয়ে বলে যে আসাদ তোমাকে ডাকছে অমুক জায়গায় যেতে হবে এবং তখন একটা বাঁশবাগানের ভিতর দিয়ে বা বেশ ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে আসতে হয়, এরকম রাস্তায় মধ্যেই তাকে আসলে কিলারে অ্যাটাক করে প্রথমে ফাঁস দিয়ে সেখানে হত্যাকাণ্ডটা তাকে মানে ফাঁস দিয়ে হত্যাকাণ্ডটা সংঘটিত করে এবং তারপরে সেখান থেকে নিয়ে আসে এই যে পলিথিনে পুড়ে মাটি নিচে।
ভাবি
আমি ভাবি একটু দরজাটা খুলেন। ভাবি আপনার একটু আসাদ ভাই রাখতেছে, সে তো জানি না, আপনার একটু যাইতে বলছে।
কি মুশকিল, এত রাতে আমি কই যাবো?
সেটা তো বলে নাই, আপনারে বলছে ওই যে ধানের গোলার এখানে গিয়ে দেখা করতে।
কোনো বিপদ আছে নাকি?
তা তো বলে নাই আমারে ভাবি।
আচ্ছা তুমি খাওয়া
হয়ে আছো, ঠিক আছে।
এতক্ষণ লাগলো কেন আসতে?
তুমি এত রাত আমার এখানে ডাকছি?
কাজ আছে তাই আমি ডাকছি।
মানে তুমি তুমি এক কথা বলে অপমান করবো কল দেখি?
আমি
তোমার বিয়ে করাবো, তুমি যা মন চাই তাই আমার সাথে করতেছি, এসব এসব ঠিক না বুঝছো? এসব ঠিক না,
বিয়ে দেখি তো করতেছি।
তুমি এত রাতে আমার এই ধান গুলা রাখছো কিসের জন্য? ঘরে দেখো ব্যাপার না যে আমার
তোমার চান্দের দেশে পাঠানোর জন্য।
চান্দের দেশে পাঠানোর জন্য মানে
কি ভয়াবহ ভালোবাসার পরিণতি যদি এরকম হয়। আমরা জানি যে ভালোবাসা সমাজ, ধর্ম, বর্ণ, বয়স, পেশা, সামাজিক অবস্থান কোনো কিছুই মানে না। সেই ভালোবাসার টানে স্বামী সন্তান ত্যাগ করে নার্গিস এলো আসাদুজ্জামানের হাত ধরে ঘর থেকে বেরিয়ে। সেই আসাদুজ্জামান বহুদিন পরে যখন তাকে বিয়ে করলো, বিয়ে করার পরে কি করলো? উফ, এ ধরনের মানুষও আছে পৃথিবীতে, এ ধরনের চিন্তা ভাবনা, এ ধরনের কাজ করার মতো মানুষও আছে। আমাদের জীবনটা কেন সুন্দর হতে পারে না? আমরা জানতে পারলাম নার্গিসের কি হয়েছিল, ফারজানা তার প্রশ্নের উত্তর পেয়েছে। কিন্তু আরো অনেকগুলো প্রশ্ন কিন্তু এর সাথে চলে আসে। এই যে ভদ্রলোক, আসলে কি তাকে ভদ্রলোক বলা উচিত আসাদুজ্জামান? সে যে কাজটা করলো, এই কাজের উপযুক্ত শাস্তি সে পেয়েছিল কিনা? ফারজানার পরবর্তীতে অবস্থা কি হয়েছে? এবং অনেক বন্ধুদের প্রশ্ন, আসাদুজ্জামান এবং নার্গিসের যে সন্তান বন্যা, তার শেষ পর্যন্ত কি হয়েছিল? তার সহযোগীদেরকে, মানে নার্গিসকে হত্যা করার সময় আসাদুজ্জামানের যারা সহযোগী ছিল তাদের কোনো শাস্তি আদৌ হয়েছিল কিনা? বন্ধুদের অনেক 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 প্রশ্ন। অনুভব জগন্নাথ থেকে লিখেছে, লিখেছে আশা চাঁদপুর মতলব থেকে জসিম জানতে চাচ্ছিল শাহাবুদ্দিন সাহেবের সাথে কি সরাসরি কথা হয়েছে। হ্যাঁ, আমরা সরাসরি তার কণ্ঠেই শুনছিলাম সেই সময়কার বর্ণনা। হৃদয় লক্ষ্মীপুর থেকে তার জানতে ইচ্ছে করছে সেই খুনিদের এখন কি করা হয়েছে, অনেক বড় একটা প্রশ্ন। নার্গিস যেহেতু তার প্রথম স্বামীকে, প্রেমিকের টানে ত্যাগ করেছিল, কেন করলো, প্রশ্নের মধ্যেই তো উত্তর দেওয়া আছে। রাজীব অলি ঢাকা ইউনিভার্সিটি থেকে জানতে চাচ্ছিল আসাদুজ্জামান কিভাবে নার্গিসকে হত্যা করলো এবং আসাদুজ্জামানের বিচার কি হলো। কিভাবে হত্যা করলো সেটা আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি, বিচার কি হলো সেটা জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে। এবং এই ঘটনাটার মধ্য দিয়ে আমাদের দেশের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আমাদের বন্ধুদের যে কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে, যে ভালোবাসা প্রকাশ পাচ্ছে, অপু গাজীপুর থেকে বলছে শাহাবুদ্দিন সাহেব একজন মহৎ ব্যক্তি, তার জন্য অনেক শ্রদ্ধা। আর রবিন, অনেক বন্ধুই কিন্তু পরে এসে যোগ দিচ্ছে, তাদেরকে আগের ঘটনাটা একটু বলে দেওয়া দরকার, যেহেতু আগের ঘটনা না জানলে পরবর্তীতে কি হচ্ছে সেটা তারা জানতে পারবে না, একদম মাঝখান থেকে সম্ভব না। কুয়াশা এমন একটা আয়োজন যেখানে আমরা প্রতিটা পর্বেই একটা রহস্য, একটা রোমাঞ্চ, একটা উত্তেজনাময় সময় কাটাবো, রোমাঞ্চকর সময় কাটাবো। তো সেই জন্য আমার মনে হয় আগামী পর্ব থেকে কুয়াশায় তোমরা আরো তাড়াতাড়ি যদি যোগ দাও, ঠিক যখন শুরু হয় 11টার খবরের পরপরই, তাহলে তোমরা কোনো পর্বই মিস করবে না এবং আমাকেও আগের গল্পটা বলে তারপর বারবার রিপিট করে এগোতে হবে না। সকল পুলিশ অফিসার যেন গ্রেট শাহাবুদ্দিন স্যারের মতো হয়, এরকম বলছে পুলিশ বাহিনীর এক সদস্য বন্ধু, নামটা আসেনি বড় খুদেবার্তার কারণে, রুবেল সাভার থেকে। আসাদ বোধ হয় নার্গিসকে খুন করে মাটি চাপা দেয়। হ্যাঁ, এটাই তোমার ধারণা সঠিক হয়েছে, এখন পর্যন্ত আমরা তাই দেখছি। ফারজানার মায়ের মতো এখনো অনেক মা আছে যারা জানে না এর পরিণতি কি হতে পারে। কি আর হবে পরিণতি, সবসময় রূপকথা আর গল্প যেমন সবসময় সত্যি হয় না, সবসময় হ্যাপি এন্ডিংটাও বোধহয় আমরা আশা করতে পারি না। আমাদের চারপাশে এরকম অনেক ঘটনা ঘটে যাচ্ছে বন্ধু, যেগুলো আমরা হয়তো জানি না। কিছু কিছু ঘটনা পত্রিকার পাতায় আসছে, কিছু কিছু ঘটনা আমরা ইলেকট্রনিক্স মিডিয়াতে জানতে পারছি, কিছু কিছু বিচার হচ্ছে, আর কিছু কিছু অপরাধী আমাদের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই গল্পটা শুনে নাকি কান্না পাচ্ছেন আজমলের, এই ঘটনাটা শুনে, এবং বিশেষ করে নার্গিসকে যেভাবে হত্যা করা হলো আমি শিউরে উঠেছি। একদম বন্ধুরা বলতে পারি যে আমার হাতে সব রং দাঁড়িয়ে গিয়েছে, এবং ভালোবাসার যদি এরকম পরিণতি হয় বন্ধু তাহলে হলো ভালোবাসা, এত বড় একটা ব্যাপার। শামীম রিয়াদ পাকুন্দিয়া থেকে বলছে, সুন্দর সাজানো সংসার ভেঙে প্রেমের অভিনয় করে অন্য একটি পুরুষের হাত ধরে চলে যাওয়া, প্রেমের অভিনয়টা নার্গিস করেনি বন্ধু, প্রেমের অভিনয়টা করেছিল আসাদুজ্জামান। তার উদ্দেশ্য যে খুব ভালো কিছু ছিল না এটা তো আমরা জানতে পারলাম। আকিবের গল্পটা বেশ ভালো লাগছিল, এবং সাজিদ জানিয়েছে কুড়িল থেকে সেই বস্তার ভেতরে নার্গিসের মৃতদেহ ছিল আসলেই তাই। ফিরোজ লিখেছে মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জ, হ্যাঁ মেয়েটিকে আসলেই মেরে ফেলা হয়েছিল। অনেক বন্ধু আমাদের সঙ্গে আছে পুরো দেশের মধ্য থেকে, এবিসি রেডিও FM 90.2 শুনছে যে বন্ধুরা, দেশের বাইরে থেকে যারা শুনছে এবিসি রেডিও BD.FM এই ঠিকানায় সঙ্গেই থাকো, শুনতে থাকো শাহাবুদ্দিনের তৎপরতায়, শাহাবুদ্দিন সাহেবের তৎপরতায় আসাদুজ্জামান যে নার্গিসকে হত্যা করেছে সেই ঘটনা তো আমরা জানতে পারলাম, কিন্তু পরবর্তীতে আসাদুজ্জামান এবং তার সহযোগীরা কি শাস্তি পেল, নাকি যেটা ভয় করছি আমি যে তারা এখনো বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে সবার মধ্যে দিয়ে, জানতে হলে একটু অপেক্ষা করতে হবে বন্ধু। সঙ্গেই থাকো, শুনতে থাকো এবিসি রেডিও FM 90.2, লিখতে থাকো তোমার মনে জমে থাকা সব প্রশ্ন যা এই ঘটনাকে ঘিরে দানা পাকিয়ে উঠেছে। আজকে যতগুলো সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব, বাকি প্রশ্নের উত্তর পাবে আগামী সংখ্যায়। আর এখন আমরা শুনবো ছোট্ট একটা খবর, খবরের পর আবারও ফিরে আসবো কুয়াশায় ফারজানা গল্প নিয়ে। স্বাগত সব বন্ধুকে এবিসি রেডিও FM 90.2 এবং এবিসি রেডিও BD.FM এ, সঙ্গে আছি ব্রতী, একদম ঝকঝকে আনকোরা নতুন আয়োজন কুয়াশায়। শুনছি কুয়াশা ঘেরা এক রহস্যের কথা, আমরা রহস্যের শেষ দিকটা চলে এসেছি একদম। আমরা জানতে পারলাম ফারজানার মা নার্গিসের পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছিল, তার দ্বিতীয় স্বামী আসাদুজ্জামান তাকে অনৈতিক কাজে জড়াতে না পেরে একটা পর্যায়ে তাকে বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে কিছু সহযোগীকে নিয়ে খুন করে। এই হচ্ছে এখন পর্যন্ত ঘটনা। বন্ধুদের মনে অনেক প্রশ্ন জমে আছে। সাজিদ জানতে চায় কুড়িল থেকে এত ঘটনা ঘটে গেল কিন্তু বন্যা কোথায়, বন্যা হচ্ছে আসাদুজ্জামান এবং নার্গিসের কন্যা। নীল বলছে পুলিশ অফিসার শাহাবুদ্দিন সাহেবকে অনেক বেশি সম্মান জানাচ্ছি, এই ঘটনাটা শুনে বেশ খারাপ লাগছে, ভালোবাসা যদি এমন হয় তাহলে ভালোবাসার প্রতি আস্থা থাকবে না, শেষটা কি হবে, বুক ফুলিয়ে খুনিরা ঘুরবে, বাংলাদেশের আদালতে আবার বিচার হবে। যাই হোক, শুভকামনা রইল কুয়াশার জন্য, এমন অনুষ্ঠান সমাজের সাধারণ মানুষকে কিছুটা হলেও সচেতন করবে এই আশা রাখি, একই আশা আমাদেরও, নীল বলছিল বাহরাইন থেকে। আর আমাদের এই আয়োজন যদি তোমাদের ভেতরে বিন্দু মাত্র আনন্দ হোক, মানবিকতা হোক, ভালো লাগা, ভালোবাসা এবং বিবেকবোধ এই সমস্ত কিছুকে জাগ্রত করতে পারে, তাহলে আমাদের এই প্রচেষ্টা সফল হয়েছে বলে আমরা ধরে নেব। আজকে প্রথম দিন কুয়াশার প্রথম আয়োজন, ধীরে ধীরে আমরা এই আয়োজনটা আরো নানাভাবে তোমাদের পরামর্শ মেনেই আমরা সাজাবো। কেমন লাগছে, কি লাগছে, আরো কি করলে ভালো হয় সেগুলো তো আমরা জানতে চাই তোমাদের কাছে। আমাদের এবিসি রেডিও এফএম 90.2 এর অফিসিয়াল যে ফেসবুক পেজ রয়েছে সেখানে তোমরা জানাতে পারো কুয়াশা সম্পর্কে তোমাদের যে কোনো মতামত। আর ইভানা বলছিল তার এখনো মনে হচ্ছে যে নার্গিস মারা যায়নি, বন্যা মারা গিয়েছে। হাড়গুলো কি বন্যার কিনা? না, হাড়গুলো বন্যার নয়, হাড়গুলো নার্গিসেরই। পরে দ্বিতীয় একটা ডিএনএ টেস্টে সেটা প্রমাণিত হয়েছে। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি আবারও কথা বন্ধু শারমিনের কাছে, যার মুখে আমরা এই ঘটনাটা শুনছি। আজকে কুয়াশায় ফারজানার গল্প, ফারজানার মাকে খুঁজে পাওয়ার গল্প।
তো ডিএনএ টেস্ট তো হলো, মৃতদেহ যে নার্গিসের সেটাও খুব ভালোভাবে প্রমাণিত হলো। কিন্তু যে মানুষটি নৃশংস হত্যাকাণ্ডের জন্য দায়ী তা কি কিছু হয়েছিল, না হলে কেন হয়নি? চলুন শুনি মিলি আর শাহাবুদ্দিন সাহেব কি বলছেন সে ব্যাপারে।
তারপর আসাদকে কি গ্রেফতার করা হলো?
না, আসাদ তো গ্রেফতার হয়নি, ও তো হাইকোর্ট থেকে জামিন করার পর একবার হাইকোর্টের সাথেও চিট করলো। আবার ওই জামিনটা কিভাবে মানে সে ইয়ে করছে, এইভাবে চলাকালীন একবার শুনলাম যে আসাদ অ্যারেস্ট হয়েছে। শোনার পর সারা রাত্রি খুঁজলাম যে ঢাকা কোন জায়গায় আছে, ওরা পাইনি। তো ওইভাবে মানে চলতে থাকলো। তারপর আর মামলাটা আইন সালিশেও আমরা যথেষ্ট সহযোগিতা করছে। ওনারা যখন মামলাটা শুনানি হলো ইয়েতে নরসিংদীতে, আইন সালিশের থেকে লয়াররা ছিল, নরসিংদীর লয়াররাও ছিল, আমিও গেলাম। তো যাওয়ার পর প্রথম ইয়েটা হলো, দ্বিতীয়টা আর আমরা পারলাম না গাইনি।
কেন পারলেন না?
আমার পারিবারিক সমস্যার কারণে আমি পাই নি।
আচ্ছা আচ্ছা।
বিভিন্ন জায়গা থেকে আমাকে বলা হয়েছিল, কিন্তু আমি আসলে কারো কথাটাই শুনি নাই। কিন্তু আমার পারিবারিক যে সমস্যাগুলো ছিল, আমার শ্বশুর পক্ষে, আমার নিজের মা, তারপর ফারজানার বাবা, এদের সবার চাপের মুখে আমি আর আগাইতে পারিনি।
তো মোটামুটি মামলা নিষ্পত্তি সেখানে সেভাবে মামলাটার আগায়নি।
সামাজিক
ফারজানা বলেনি কখনো যে না আমার মার যে খুনি তার শাস্তি চাই, তার শাস্তি হোক, সেরকম কিছু চেয়েছিল?
ফারজানা যদি ওই মুহূর্তে আমাকে বলতো যে মেজদি শাস্তিটা একদম জরুরি, ফারজানা যখন ফারজানার মার লাস্টটা মানে হাড়গুলা দেখছে, তারপর থেকে ফারজানার স্পিডটা কমে গেছে আমি যেটা দেখলাম আর কি। ও তখন আসাদের শাস্তিটা যদি সে আমাকে নিশ্চিত করতো যে মেজদি আমি আসাদের শাস্তি চাই, তাহলে হয়তো বা পৃথিবীর কোনো সত্যি আমার পারতো না, আমার সংসারও যদি তাতে শেষ হয়ে যেত তবু আমি আগায় যেতাম। কিন্তু ফারজানা সেটা চায় নাই আর কি।
এই যে একটা করুণ পরিণতি, একটা হত্যাকাণ্ড, এত নির্মম একটা হত্যাকাণ্ড, একটা মা, একটা একটা শিশু না, দুইটা শিশু তার মা হারালো।
দুইটা না, বলতে গেলে আরেকটা, আরেকটা সন্তান নষ্ট করছে আমাদের মানে মামার সাথে ডিভোর্স হওয়ার পর, সেটা আশা দিয়ে ছিল।
আচ্ছা, তো এই ঘটনা খুবই আলোড়ন সৃষ্টি করেছে এবং আপোষের মাধ্যমেই এটা নিষ্পত্তি হয়ে যায়। এখন ফারজানা কি তার কখনো তার মার কথা বলতে, ওই সে হাড়গোড় কি করলেন আপনারা পরে, সেটা কি দাফন করা হয়েছিল কোথাও?
সেটা দাফন করা মানে সেটা তো পরে পুলিশ নিয়ে যায়, আর আমরা আপনার একটা ইয়ে করি আর কি, ওই দাফনের ইয়ে করে দিই। ও ওগুলা না মানে গায়ে জানাজে যেটাকে বলে।
কিন্তু ওই হাড়গোড়টা কি আপনারা পারতেন না যে এটা কোনো কবরস্থানে বা কিছু, মানে আমাদের ধর্মের মুসলমান শরীয়ত অনুযায়ী যে সেগুলো দাফন করার পরে বা একটা কবর থাকে,
আমরা একটা গাড়ি করে দিই, সেটা আসলে নিয়ে আসা হয় নাই। আর আমার ঘরে ওইটা দেখার পরে, ওই হাড়গুলা দেখার পরে ফারজানা 15 দিনের মতো আপনার অসুস্থ ছিল।
আচ্ছা,
ওরে টোটালি সময়টা আমার দিতে হয়েছে। আর এই মামলার বিষয়টা, আপোষের বিষয়টা সম্পর্কে আমি যেটা বলবো আর কি, সবারই জানা উচিত। আমি আমার ফ্যামিলির কাছেই বাধ্য ছিলাম আর কি, ফ্যামিলির কাছে বাধ্য ছিলাম। ফ্যামিলি আমাকে এভাবে প্রেশার করছিল যে আমি নিজেই মানসিক রোগী হয়ে পড়ছিলাম।
কিন্তু আপনি একমাত্র সাহসী ফ্যামিলির মধ্যে, এবং আমি বলবো যে মানবতার খাতিরেই যেটা আপনি এই জিনিসটা প্রবল ভাবে এই জিনিসটার পিছনে ছিলেন এবং চালিয়ে গেছেন, যে যাতে
যদি
মূল ঘটনা কি সেটা উদ্ধার হোক, মূল কারণটা কি আসলে,
আমার সাথে যদি আরেকটু সহযোগিতা করতে চান না মেজদি, হয়তোবা তার মনে ছিল যে এটা আগায় যাক, কিন্তু আমার চারিপাশে পরিবেশ দেখে হয়তো ভাবছে যে গেছে সে গেছে, তার জন্য মেজদির জীবনে কেন আবার আরেকটা ধরা আসবে।
আপনার মনে হয় সেই কারণে এসে হয়?
আমার মনে মানে আমার ভিতরে এখনো সেটা,
আসলে আমরা এখনো যে সমাজে বাস করি, সবাইকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে, নানা সময় বিভিন্ন দিক থেকে আমরা এত চাপের মধ্যে থাকি যে একজনের জন্য দেখা গেল আরেকজন সংসার অশান্তি হচ্ছে, বা ফারজানার তখন বিয়ে হয়ে গেছে, তো তার শ্বশুর বাড়িতে আবার একটা অন্যরকম, তার একটা সারা জীবন হতে একটা কথা শুনতে হবে, আপনার আবার সমস্যা হতে পারে, সবকিছু মিলিয়ে আপনার বাবার পক্ষ থেকে বা সব, এবং আপনি যেটা বলছেন নার্গিসের বাবা মাও চাইনি যে
মামলা শুরু করার পরপরে নার্গিসের বাবার বাড়িতে যোগাযোগ করি যে আপনারা একটু সহযোগিতা করেন,
তারা কোনো
ওই মুহূর্তে নার্গিস গেছে আপনাদের এখানে, আসাদও গেছে, যাওয়ার পর কি কি কথাগুলো হয়েছে একটু বলেন। ওনারা আমাকে তিনটা ডেট দিছে, কেউ আসেনি, পরে শেষ পর্যন্ত আমাকে ফোন দিয়ে বললো যে না। আমি আরেকটা জিনিস বলবো এই আপোষের ব্যাপারে, আমার লোকমান ভাইয়ের সাথে কথা ছিল, লোকমান ভাই ছিল আর কি আপোষের,
মানে মিজা সাহেব
না, লোকমান সাহেব নরসিংদীর পৌরসভার চেয়ারম্যান।
আচ্ছা আচ্ছা,
তো উনি ছিল উপস্থিত, আর ওনার মতো মানুষ যখন বললো তখন আমি আর না করলাম না, যে আমার ফ্যামিলির চাপটা এরকম ভাবে আসছে, এরকম ভাবে আমার ফ্যামিলির চাপটা আসছে, যে কারণে আমি রাজি হয়েছি। তো আমি লোকমান ভাই বলছিলাম একটা কথা, যে আসাদে যদি দেখি যে ও জেলখানায়, ওখান থেকে মাপ চাইতেছে ফারজানার কাছে আমার কাছে, তাইলে মাপ করা না, যে ও ইয়া শাস্তিটা পাক, যে এই একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে আসাদ একবার বসে স্বীকার করুক যে বন্যা তার মেয়ে, নার্গিস তো স্বীকার করে গেছে, সে স্বীকার করুক, আর তার মেয়ের আমার মামার কাছে দেওয়াতে কিন্তু আমরা কিন্তু মানে এদিক দিয়ে আরেকটু সাফারে আছি। যেমন আমার মামার বাচ্চা ছিল না, ওরে দেওয়ার পরে কিন্তু আমাদের মানে বাবার কিনা বাড়িটা মিরপুরে, সেটা কিন্তু আমাদের হাত ছাড়া, সেটা এখন মামা ওই মেয়েদের দিবে, ঠিক আছে। আসাদ কিন্তু আমাদের পিছু এখনো ছাড়ে নাই, সে এখনো লাগে আছে আমাদের পিছনে। এইভাবে ধরতে গেলে আমরা যদি ওইভাবে হিসাব করি,
মানে নার্গিসকে খুন করেও তার কালো ছায়া আপনার উপর থেকে যাবে।
আচ্ছা, তো আর লোকমান ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ ছিল যে আমি সবই করবো, ঠিক আছে, কিন্তু আমার এই কাহিনী গুলো দিয়ে একটা নাটক বা সিনেমা বানায় দেন যদি আপনি রাজি থাকেন। তো লোকমান ভাই বলছে যে ঠিক আছে আমি দিব, এটা আপনার সাথে আমার ওয়াদাবদ্ধ রইল, আমি দিব, আপনি লেখেন আমি দিব। আপনি লোকমান ভাই নাই,
আচ্ছা উনি কি মারা গেছেন?
হ্যাঁ,
আচ্ছা আচ্ছা,
তো সন্দীপ পৌরসভার চেয়ারম্যান।
তো আপনি আসাদকে স্বীকার করেছিলেন যে সে আসলে খুন করেছিল নার্গিসকে?
না, সেটা তো সে স্বীকার করেই নেই,
সে তো আগেই জামিন নিয়ে,
সেটা তো সে
স্বীকার। আর কন্যাটাকে কি স্বীকার করেছিল? সেটা কি স্বীকার করেছে যে
হ্যাঁ সে নীরব ছিল, আমাদের ওই আপোষের টেবিলে সে নীরব ছিল,
সে কোনো কথা, সে খুনের কথাও স্বীকার করেনি, তার সন্তানের কথাও সে স্বীকার করেনি।
খুনের কথা তো সে স্বীকার না করলেও সেটা স্বীকার হয়ে
সাক্ষী ছিল, সবই
সবই ছিল, প্রমাণ আমাদের হাতেই ছিল, সেই জন্য
সে ক্ষমাও চাইনি আপনাদের কাছে, একবার
ক্ষমা চাইছে ফারজানার কাছে, আমাদের কাছে ক্ষমা চাইছে, কিন্তু ক্ষমা ফারজানা সেটা ক্ষমা করলে কি তার মন থেকে সেটা যাবে?
সেটাই, সে কি বলে ক্ষমা চেয়েছিল সেটা কি মনে আছে আপনার?
যে মা আমি অনেক বড় ক্ষতি করে ফেলছি, আমাকে মাফ করে দিও, আমি মাফ চাইলেও সেটা জানি যে কম হবে। মানে এক নার্গিস যদি হইতো তবু একটা কথা ছিল, কিন্তু আসাদের কারণে আমাদের টোটাল ফ্যামিলিটা ক্ষতিগ্রস্ত, এখনো আমরা সাফার, আসাদ নাই কিন্তু আসাদের ওই কালো ছায়াটা আমাদের টোটাল ফ্যামিলির উপর এখনো প্রভাব বিস্তার করতেছে,
মানে আপনাদের
আমরা সরাইতে পারছি,
আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে,
অনেক কিছু থেকে
হয়েছেন এবং হচ্ছেন। এর পরের গল্পটা আসলে খুব বেশি বলার কিছু নেই, মাকে খুঁজে পেয়েছে ফারজানা, কিন্তু জীবিত নয়, মৃত। কিন্তু সে মায়ের জন্য যে লোকটা কিংবা যে লোকগুলো দায়ী তাদের খুব বেশি কিছু হয়নি, হয়নি তার একটা কারণ, আসাদুজ্জামানের রাজনৈতিক প্রভাব ও তার ক্ষমতা। কেন জানি সব সাক্ষী প্রমাণ থাকা সত্ত্বেও আসাদের কিছুই করতে পারল না পুলিশ, কিছুই করতে পারল না এই দেশের আইন। যে মামলাটা ফারজানারা করেছিলেন আসাদের বিরুদ্ধে সেটা চলতে থাকলো বছরের পর বছর, আর জামিন নিয়ে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে লাগলো আসাদ। এক পর্যায়ে ফারজানারা যখন হতাশার চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেল, তখন ক্ষমতার দাপট দেখিয়ে আসাদ প্রস্তাব দিল মামলা তুলে নিয়ে আপোষ করে ফেলার। হয়তো ফারজানাদেরও কোনো সীমাবদ্ধতা ছিল, কিন্তু আসাদের মতো একজন প্রভাবশালী লোকের দেয়া এই চাপ আর নিতে পারছিলেন না ফারজানা ও তার পরিবার, মামলা তুলে নিয়ে আপোষ করে নিলেন তারা। 11 বছর পর মৃত মাকে খুঁজে পেল ফারজানা, কিন্তু তার মায়ের হত্যাকারীর কোনো শাস্তি হল না।
বাস্তব জীবন অনেক সময় এরকম আনতে আসে, যেটা হওয়া উচিত সেটা হয় না, যেটা করা উচিত সেটা করা হয়ে ওঠে না। তারপরও কিছু কিছু ভালো মানুষ আছেন, তারা চেষ্টা করেন আমাদের খুব খারাপ অবস্থাটাকে, সেই সময়টাকে পার করে দিতে, সেই সময়টাকে
আমাদের শক্তি এবং সাহস যুগিয়ে আমাদেরকে ধরে রাখতে। ফারজানার বোন মিলি বেশ বড় একটা ভূমিকা পালন করেছে। তার একটা কথা আমার খুব ভালো লাগলো, যে ফারজানা যদি একবার বলতো তাহলে যে সে তার মায়ের খুনিদের শাস্তি চায়, যদি সেভাবে একবার শক্ত করে বলতো তাহলে হয়তো পরিবারের বিরুদ্ধেও চলে যেতেন মিলি বোনের জন্য। তো এখানে তার কাজিন এত আদরেই তাকে সে মানুষ করেছে, তার মনের ভিতরে এতখানি জায়গা ফারজানার জন্য যে তিনি নিজের পরিবারকেও কষ্ট দিতে কিংবা নিজের পরিবারের বিরুদ্ধে যেতেও একটা সময় প্রস্তুত ছিলেন। যাই হোক, আমাদের দেশে এটা একেবারেই নৈমিত্তিক ঘটনা, আনাচে কানাচে প্রতিদিন হরহামেশাই কত মানুষ না জানি এরকম ভাবে বস্তায় ভরে মাটির নিচে শুয়ে যাচ্ছে, এবং যে মানুষগুলো এই কাজগুলোর জন্য দায়ী শেষ পর্যন্ত কিছুই হয় না। বন্ধুদের কাছে প্রশ্ন ছিল বন্যার কি হয়েছে, আমার ধারণা তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। ফারজানা এখন আগের চেয়ে সুস্থ, মানসিকভাবে সে যেই শোকের ভিতরে ছিল, যে হতাশার মধ্যে ছিল, সেটা তার পরিবার তাকে কাটিয়ে উঠতে অনেকখানি সহায়তা করেছে, এখনো করছে, স্বামী সংসার নিয়ে আমরা শুভকামনা জানাচ্ছি, সে ভালোভাবে তার সামনের দিনগুলো পালন করুক। এবং মাকে খুঁজে পাওয়ার তার যে আকুতি, শেষ পর্যন্ত সে মাকে তো খুঁজে পেয়েছে। আক্ষেপ এটাই যে শেষ পর্যন্ত সুস্থ বিচার একটা ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে শেষ হয়ে গেল বিচারের কাজ। যাই হোক বন্ধুরা, রেডিও FM 90.2 ঢাকা এবং আশেপাশের এলাকায় বন্ধুরা শুনছিলেন, আর চট্টগ্রামের বন্ধুরা শুনছেন পরীক্ষামূলক সম্প্রচার। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ABC রেডিও অনলাইনে সরাসরি শোনা যায় ABC রেডিও bd.fm এই ঠিকানায়। নতুন আয়োজন কুয়াশা শুরু হলো আজ থেকে, সাপ্তাহিক আয়োজন প্রতি সোমবার। যে গল্পের শেষ নেই সে গল্প শুনবো আমরা প্রত্যেক সপ্তাহে, একটা নতুন রহস্য, একটা নতুন রোমাঞ্চ, আর সেই কুয়াশা ভেদ করে এগিয়ে যাওয়া যার আড়ালে রয়েছে খুব কখনো কঠিন, কখনো নির্মম, কখনো ভয়ঙ্কর, আর কখনো ব্যথা ভরা সত্য। এই সব গল্পে, কুয়াশার গল্পে আপনারা সঙ্গেই থাকবেন এই প্রার্থনা, এই কামনা বন্ধু ব্রতির, বন্ধু শারমিনের এবং পুরো কুয়াশা পরিবারের। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ABC রেডিও FM 90.2 সবসময়। আজকের মতো শুভরাত্রি।
This track was downloaded from FusionBD.com.